This track was downloaded from fusionbd.com.
হ্যাঁ গেছে ভালোবাসার বন্ধুর ভালোবাসার কথা শুনে
তার বাড়তি কোনো সময় নষ্ট না করে সরাসরি চলে যাব স্টুডিওতে আগত সেই বন্ধুটির সাথে যিনি তার ভালোবাসার কথা বলার জন্য ছুটে এসেছেন আমাদের সকলের মাঝে। ফারুক ভাই কেমন আছেন?
জি আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে বৃষ্টিটা কেমন উপভোগ করলেন? হঠাৎ করে আজকে বিকাল থেকে কিন্তু বেশ বৃষ্টি এসেছে।
আজকের এই হঠাৎ করে বৃষ্টিটা আসলে খুবই ভালো লাগতেছে, কারণ সারাদিন যে আবহাওয়া ছিল সে হিসেবে
হ্যাঁ সকাল থেকে ওয়েদারটা মানে অতটা রোদ না কিন্তু প্রচন্ড কিন্তু একটা গরম, ভ্যাপসা জানি কেমন একটা গরম। তো ফারুক ভাই রেডিও আমার এসে কেমন লাগছে?
জি অনেক ভালো লাগছে আমার।
আচ্ছা আপনি কতদিন ধরে আমাদের আমার ভালোবাসা প্রোগ্রামটি শোনেন?
প্রায় ছয় মাস হবে।
ছয় মাস কেমন লাগছে আপনার কাছে?
আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আরেকটা জিনিস যেটা সেটা হলো যে যদি এই প্রোগ্রামটা আপনারা আরেকটু বাড়িয়ে নেন, বিশেষ করে
সপ্তাহে দুই দিন নাকি সময়টা কোনটা?
সপ্তাহে দুদিন সেক্ষেত্রে তো ভালো। আরেকটা হলো যে মানে আজ আমি এসে আমার মনের কষ্টের কথাটা বলে যাচ্ছি সে শুনে যাচ্ছে, কিন্তু যদি সেক্ষেত্রে এটা হয় যে যে তার মনের কষ্টের কথাটা বলে যাচ্ছে এবং তাদের যদি সম্পর্কটা স্টে করে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে মানে মিলিয়ে দেওয়ার যদি কোনো একটা সিচুয়েশন থাকে নতুন করে।
আপনার কথাটা আমাদের মাথায় থাকবে, ভবিষ্যতে আমরা যখন প্রোগ্রাম প্ল্যানিং করব তখন অবশ্যই আপনার কথাটা আমরা মাথায় রাখব। তো আজকে তো লক্ষ লক্ষ বন্ধু বান্ধব ওয়েট করছে আপনার কথা শোনার জন্য, আপনার ভালোবাসার কথা জানানোর জন্য কিংবা শোনার জন্য। তো আমরা চাই যে আপনি আপনার ভালোবাসার কথা শুরু করুন।
আচ্ছা, তো 2003 ফার্স্ট থার্ড জানুয়ারিতে আমাদের সাথে প্রথম দেখা হয়। তো আমার কাজিন চাচাতো বোন, ওনার নাম হল বিনু।
আচ্ছা,
সে আমাকে তার নাম্বারটি দেয়। তো নাম্বারটি দেওয়ার পর সে আমাকে বলে যে মণি নাকি আমাকে অনেক পছন্দ করে।
আচ্ছা মণি,
হ্যাঁ তো রাবেয়া খাতুন মণি ওর নাম। তো ওনাকে আমাকে অনেক পছন্দ করে, তারপর ওই নাম্বারটা আমি কল দিই দুদিন পর।
আচ্ছা, আপনার কাজিন আপনাকে বলে?
হ্যাঁ।
আর মণিটা কি আপনার কাজিনের কি হয়?
আমার কাজিনের হলো মামাতো বোন।
মামাতো বোন?
হ্যাঁ।
আচ্ছা আচ্ছা।
তো তারপর ওকে
আমাদের পূর্বই দেখা সাক্ষাৎ ছিল?
হ্যাঁ, ও আমাদের বাসায় আসতো, মানে তখন এরকম কোন চিন্তা ভাবনা ছিল না।
আচ্ছা আচ্ছা।
তো ওকে ফোন দেওয়ার পরে সে আমাকে বলে যে মনের মানুষকে কি চেনা লাগে, তার ফোন আসলেই বোঝা যায় যে সে কি মনের মানুষ না অন্য কেউ।
আচ্ছা।
তো তারপর একদিন সে আমাকে দেখা করতে বলে এবং সেই হিসেবে আমি তার সাথে দেখা করতে যাই উত্তরাতে। সে তখন মাইলস্টোন কলেজে পড়ে।
আচ্ছা, তখন আপনি কিসে পড়াশোনা করছেন?
তখন আমি অলরেডি লেখাপড়া শেষ
করে ফেলেছেন।
হ্যাঁ।
আচ্ছা আচ্ছা।
তো তারপর মানে তার সাথে আমার ফার্স্টে দেখা হয়। দেখা হওয়ার পর এয়ারপোর্টের যে পাশে একটা সুন্দর পার্কের মতো ওখানে গিয়ে বসি। তো ফার্স্টে দেখাতে আমি তাকে বলি যে দেখো তুমি যে আমার সাথে সম্পর্ক করতে চাচ্ছ বা তুমি কি আমাকে পছন্দ করো সেটা তো আমি জানি না, তো আমার সাথে যদি সম্পর্ক করো তোমার জীবনে অনেক কষ্ট হতে পারে, কারণ আমি তোমাকে কিভাবে বুঝাবো সেটা বোঝানোর মতো আমার কোনো ভাষা নেই।
আচ্ছা আচ্ছা, মানে কেন কষ্টটা হবে কোন ক্ষেত্র থেকে?
এই ক্ষেত্র থেকে যে যখন একটা ছেলে বা একটা মেয়ে তার বিশেষ করে একটা ছেলে তার স্টুডেন্ট লাইফটা শেষ করে বাস্তব জীবনে মানে প্রবেশ করে তখন কিন্তু তার চলার মতো বা তার যদি কোনো সার্কেল ভালো না থাকে বা তার যদি পরিচিতি ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কোথা থেকে হেল্প পায় না, বিশেষ করে ফিনান্সিয়াল হেল্প। তো ফিনান্সিয়াল হেল্প মানুষের জীবনের মানে চলার পথে একটা সবচেয়ে বড় রকমের একটা বর্তমানে
অবশ্যই।
হ্যাঁ। তো একটা সময় দেখা গেল আমি তাকে বোঝালাম যে দেখো তুমি এখন আমাকে ভালোবাসতেছো, আগামীতে হয়তো আমাকে অনেক ঘৃণা করবে। তো সে আমাকে বললো যে না আমি আপনাকে আসলে ওরকম ভাবে কখনো দেখিনি, আমি আপনাকে মন থেকে পছন্দ করি।
আচ্ছা আচ্ছা।
তো এইভাবেই দেখা হয়, কথা হয় ফোনে, কথা হয়। তো তখন আমার মোবাইল ছিল না।
আচ্ছা।
2003 মোবাইলের খুব চাহিদা ছিল সেটা তো জানিনি। তো ওর আম্মুর মোবাইলে কল দিয়ে কথা বলতাম সন্ধ্যা সকালে। তো সবচেয়ে মজার বিষয়টা হলো যে মানে তাকে আমি কখনো কোনো মেয়ের প্রতি এতটা দুর্বল হইনি।
আচ্ছা।
বা আমি কখনো কোনো মেয়েকে নিয়ে যে বা ভালোবাসবো বা ভাববো এটা নিয়ে আমার কখনো আমার মাথায় ছিল না।
আচ্ছা।
তো হঠাৎ করে 3 থেকে 4 দিন যাওয়ার পর তার প্রতি আমি আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে পড়ি, যাকে বলে ফার্স্ট বাইট অফ লাভ, ভালোবাসার প্রথম কামড়। যেখানে ভয় ছিল সেখানেই সেটা শুরু হলো, আমি খুব ভয় পেতাম এই জিনিসটাকে। তো যাই হোক, তো রাত্রেবেলা তাকে ফোন না দিলে ঘুম আসতো না, তখন রাত্রেবেলা তাকে ফোন দেওয়া লাগতো, সকালে ফোন দিতে হতো।
আচ্ছা, ফোনটা কোথায় দিতেন যেহেতু তার মোবাইল ছিল না?
আমার মোবাইল ছিল না, দোকান থেকে দেওয়া হতো, ওর আমার মোবাইল ছিল।
আচ্ছা আচ্ছা।
তো আমার মোবাইলে ফোন দেওয়ার পর ও রাতে কথা বলতো আমার। তো এইভাবে চলতে থাকতে থাকতে তো আমি তখন তেমন একটা আর্ন করি না, টিউশনি দিয়ে একটা করি মাঝে মধ্যে হালকা, ওটা দিয়ে আসলে আমারই মানে আমি যে নিজেকে সেট আপ করে রাখবো বা স্মার্ট ভাবে রাখবো সেটাই আমি করতে পারছিলাম। তো তখন ওর সাথে দেখা করার জন্য দেখা গেল যে মোবাইলে যদি 10 টাকা করে মিনিট হয়, প্রতিদিন যদি 10 বার কথা হয় তাহলে 100 টাকা চলে আসে। তো 100 টাকা যদি শেষ হয়ে যায় তার সাথে দেখা করার জন্য মাইলস্টোনে যাওয়ার জন্য আমাকে
200 টাকা
খরচ। তো মাসে টিউশনি করে যদি আমি পাই 5,000 টাকা তাহলে তার সাথে দেখা করা সম্ভব না,
সম্ভব না।
তো আমি 20 টাকা বা 50 টাকা ম্যানেজ করে রেখে দিতাম সবসময়। তো তার সাথে দেখা করার জন্য মাইলস্টোনে সকালবেলা হেঁটে হেঁটে চলে যেতাম।
কোথা থেকে?
বাড়িধারা 13 নম্বর রোডের এখান থেকে আমার বাসা থেকে
উত্তরা যেতেন।
হ্যাঁ, উত্তরা।
আচ্ছা।
তো ওর সাথে দেখা, ওকে বুঝতে দিতাম না যে আমি হেঁটে গেছি।
আচ্ছা।
তো ও আমাকে দেখে বলতো আপনি শেভ করেন নি কেন? তো ও আমি যদি শেভ না করা অবস্থায় থাকতাম তো ওটা খুব মানে বাজে লাগতো। তো ঘেমে মুখ কালো থাকতো, এমনিতেই কালো আমি। আমি তাকে কোনো উত্তর দিতাম না, ঠান্ডা হয়ে চুপ করে থাকতাম। তো আমাকে জিজ্ঞাসা করতো যে আপনি শেভ করে আসেননি এটা সেটা। তো ওকে না বলে ওকে নিয়ে সুন্দরভাবে উত্তরে মালিস্টন থেকে রিক্সায় করে রাজুকে এসে ওখান থেকে আবার বাসে করে তার বাসায় নামিয়ে দিয়ে আবার খিলখেট থেকে হাঁটতে হাঁটতে বাসে চলে আসতাম।
তার মানে আপনি আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার ভালোবাসার মানুষের সাথে দেখা করার জন্য বাড়িধারা থেকে হাঁটতে হাঁটতে আপনি উত্তরাতে যেতেন, আবার আপনার গার্লফ্রেন্ডকে বাসায় পৌঁছে দিয়ে উত্তরা থেকে হাঁটতে হাঁটতে আবার বাড়িধারাতে আসতেন, এবং এটা আপনি আপনার ভালোবাসার মানুষকে কখনো বুঝতে দেননি।
হ্যাঁ।
আচ্ছা, তারপর?
তো এই আমার এই কষ্টের মধ্যে তার কাছ থেকে আমি যেটা পাই সেটা হলো সে মানে টিফিনের জন্য যে টাকাগুলো পেত 5 টাকা 10 টাকা করে এভাবে জমিয়ে জমিয়ে সে আমাকে একটা শার্ট গিফট করে। আমার এটা খুব ভালো লাগে যে আমি তার যাকে ভালোবাসি সে আমাকে এত মানে একটা গিফট করলো ফার্স্ট। তো তার সাথে রিলেশন এরকম পর্যায়ে চলে গেল যে সন্ধ্যার সময় যদি আমি ওকে না দেখতাম তো আমার চোখে পানি চলে আসতো, ও আমাকে না দেখলে ও ঠিক থাকতে পারতো না। তো সন্ধ্যা হলেই আমি চলে যেতাম ওর সাথে দেখা করতে, খিলখেট হাঁটতে হাঁটতে বা কোনো সময় বাসে বা হাইটে হেঁটে চলে গেছি আবার আসছি বাসে, মানে ঠিক নেই,
দেখা করতেই হবে,
দেখা করতেই হবে যেভাবেই হোক। তো একসময় সেটা আমাকে মানে তারা বলতেছিল যে আমি নাকি পাগল হয়ে গেছি।
আচ্ছা।
ও আমাকে বলতো যে আমি পাগল হয়ে গেছি। তো যাই হোক, তার সাথে সম্পর্ক হওয়ার পর সে আমাকে এর মধ্যে আবার আমাদের সাথে 2003 সম্পর্কের মধ্যে 6 মাস ব্রেক।
আচ্ছা।
6 মাস ব্রেক হওয়ার পর তার বাবা চলে আসে বিদেশ থেকে।
ব্রেকটা কেন হয়?
ও তার বাবা বিদেশ থেকে চলে আসে, তার বাবা যেন না জানে এই জন্য সে।
আচ্ছা, মানে ইচ্ছা করে ব্রেকটা?
হ্যাঁ,
যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয় এই কারণে আপনি ইচ্ছা করে যোগাযোগটা বন্ধ রাখেন।
হ্যাঁ।
আচ্ছা।
তো ব্রেক করার পর 6 মাস পর সে আমাকে আবার একটি মানে কল দেয়। কলে বলতে হলো আমার চাচির বাসায় আসতো, ওখান থেকে আমাদের বাসায় আসতো। তো আমার আম্মু যা রান্না বান্না করতো ওর খুবই পছন্দ ছিল। তো আম্মু যাই রান্না করতো সে এসে প্রথমে মানে আম্মুকে কি বলবো হাসি মুখে সে কি রান্না করেছেন দেখান, খাবো এটা সেটা খেয়ে চলে যেত, খুব ভালো লাগতো। তো সেই ক্ষেত্রে আমার আর কোন সে ছিল না, তো আমিও খুশি হতাম। তো তখন থেকে আবার আমাদের রিলেশন আবার নতুন করে শুরু হয় আর কি।
একটা প্রশ্ন, যে ছেলেটি এত কষ্ট করে পকেটে টাকা না থাকার পরও হাঁটতে হাঁটতে সেই বাড়িধারা থেকে উত্তরাতে যেত, আবার উত্তরা থেকে হাঁটতে হাঁটতে বাড়িধারাতে আসত, সেই ছেলেটি যখন 6টি মাস সিচুয়েশনের কারণে ভালোবাসা মানুষের সাথে কথা বলতে পারত না, তখন তার অবস্থাটা কেমন ছিল?
মানে আমার মনের অবস্থাটা, আমার মনের অবস্থাটা সেটা তো আসলে বলার মতো বা এক্সপ্লেন করার মতো কোনো ভাষা নেই। শুধু এইটুকুই বলতে পারবো যে কিছু কিছু সময় মানুষকে মানুষ মানে মেনে নিতে হয় যে এছাড়া আমার আর কোনো উপায় নেই।
আচ্ছা, সময়ের কারণে মেনে নিতে হয়েছে।
হ্যাঁ,
সেটা যত কষ্টদায়কই হোক না কেন,
কষ্টদায়কই হোক না কেন, কারণ বাস্তবকে অস্বীকার করার মতো
ক্ষমতা আমাদের কারোই
নেই।
বাস্তবকে আমরা কখনো অ্যাভয়েড করতে পারবো না, এটা সত্য,
এটাই সত্য।
তারপর?
তো তারপর তার সাথে এইভাবে চলতে 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 সে আমাকে প্রায় বিয়ের জন্য চাপ দেয়, প্রায় বিয়ের জন্য চাপ দেয়। তো এর মধ্যে হঠাৎ করে আমার ফ্যামিলিকে আমি কথাটা বলে ফেলি।
আচ্ছা।
তো ফ্যামিলিকে বলে ফেলার পর আমার মা বাবা বলছে যে তুমি তো কোনো কিছু এখন করনি বা এখনো কোনো কিছু করতেছো না, তো আমরা কিভাবে তাকে প্রস্তাব দিব? তো তুমি একটা আগে কর্মে প্রবেশ করো বা একটা কিছুতে প্রবেশ করো, তারপর আমরা বিয়ের ব্যাপারে কথা বলি। তো তারপর বাবার ব্যবসা ছিল, ছোট্ট একটা ব্যবসা। বাবার ব্যবসাটা আমি তখন দেখতে চাইনি, কারণ কনস্ট্রাকশন লাইনে ব্যবসা সাধারণত নোংরা ময়লা এগুলো আবর্জনার মধ্যে সবসময় থাকতে হয়। তো তারপর না পেরে ওই ব্যবসাটা শুরু করলাম, মা ব্যবসাটা বাবার কাছ থেকে নিয়ে আমাকে দিয়ে দিল। ব্যবসাটা করতে করতে 2 বছরের মধ্যে আমি মোটামুটি 1,05,000 টাকার মতো ক্যাশ করে ফেলি।
আচ্ছা আচ্ছা।
তো ওই টাকাটা দিয়ে তখন সে আমাকে বারবার চাপ দিচ্ছে যে তুমি কেন বিয়ে করছো না, আমার তুমি কি তোমার ফ্যামিলিকে নিয়ে ভাববে নাকি আমাকে নিয়েও ভাববে? তো আমার ছোট ভাইটা তখন ম্যাট্রিক পরীক্ষা দিবে।
আচ্ছা আচ্ছা, এটা কত সালের কথা?
এটা হলো আপনার
2006। আচ্ছা, 2003 থেকে 2006।
হ্যাঁ,
এই তিন বছরে আপনাদের সম্পর্ক চলছে?
হ্যাঁ, সম্পর্ক চলছে। তো 2006 সে আমাকে চাপ দিল, চাপ দেওয়ার পর তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি কোনো টেনশন নিও না মাথায়, আমি এক বছরের মধ্যে যেভাবে হোক এটাকে আমি চেষ্টা করতেছি কি করা যায়। তো এখন ওর যে চাচি উনি তো মানে কোনোভাবেই মেনে নিতে রাজি না, সরি আমার যে চাচি, ওর যে ফুপু হয় উনি কোনোভাবে মেনে নিতে রাজি না আমাদের রিলেশনটা।
আচ্ছা,
তো আমাদের আমাদের বাসায় যখনই ও আসতো তখনই আমার আম্মুকে বলতো ও আসলে ওকে ঝাড়ু দিয়ে পিটিয়ে খেদায় দিবে,
মানে
ওকে এখান থেকে ও যেন না আসে, ও যেখানেই যায় নাকি। তো যাই হোক, আমি এই ব্যাপারে কোনো কথা কখনো কর্ণপাত করিনি। তো আম্মু বলে দিয়েছে যে যদি আমার ছেলে পছন্দ করে তাহলে আমি তাকে কেন এরকম করবো। তো আমার আম্মু ভেরি স্ট্রেট, আমি ওরকমই অনেক স্ট্রেট। তো শেষ মুহূর্তে আম্মু ওকে মানে ও আসলে ওকে আসলে অনেক আদর করতে, কিন্তু ওর যে ফুপু ও আসতে উনি আসতে দিত না আমাদের কাছে।
আচ্ছা আচ্ছা,
তো ওনার ফুপুর ইচ্ছে ছিল যে ওনার মেয়েকে মানে আমার চাচি ওনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
মানে এরকম একটা ওনার চিন্তা ভাবনা ছিল। তো যখন আমি বিয়ের জন্য প্রস্তাব পাঠাই তখন ওনাদের বাসায় ভাড়া থাকত শামসু নামে একজন ভাড়াটিয়া। তো ওনাদের মাধ্যমে প্রস্তাবটা পাঠাতে গেলে তো উনি বলে যে মেয়ে দেখতে কেন খিলখিল যাবে, মেয়ে তো আমাদের বাসায় আছে।
আচ্ছা আচ্ছা,
তো মেয়ে বাসায় আছে কে? বলে বিনু। আমি কই আমার কাজিনকে আমি বিয়ে করবো, এটা কি সম্ভব হয়?
এই সেই কাজিন যে কাজিন প্রথম আপনাকে বলে যে আমার এরকম ও তোকে পছন্দ করে,
হ্যাঁ
সেই কাজিন তো না?
আচ্ছা, তো যাই হোক, তো এখন আমি আর ওখানে আর তাকে আর কোনো কিছু বলিনি, তো আমি চুপ ছিলাম। তো হঠাৎ করে যখন মানে আমার চাচি এদিকেও পানি ঢালে ওদিকেও পানি ঢালে, আবার এদিকেও গাছ কাটে ওদিকেও গাছ কাটে,
আচ্ছা
তো এরকম এক অবস্থায় সিচুয়েশনে তো আমরা সবাইকে বাদ দিয়ে কি করলাম, আমি আমার বাবাকে রাজি করলাম। তো আমার বাবা কোনোভাবে রাজি হবে না, এই কারণে হয় না যে তাদের সাথে মানে আমাদের যে মানে আগে যে আন্ডারস্ট্যান্ডিংটা,
আচ্ছা আচ্ছা,
স্ট্যাটাসের দিক থেকে আমি কখনো কাউকে কোনো কিছু বলবো না, কারণ মানুষ কখন কোন সিচুয়েশনে গিয়ে পড়ে
কেউ জানে না,
কেউ জানে না। আমি স্ট্যাটাস কখনো ছোট বলবো না কাউকে। তো তাদের যে সামাজিকতা এবং আমাদের যে সামাজিকতা টোটালি ডিফারেন্ট।
আচ্ছা,
টোটালি ডিফারেন্ট।
যেমন
যেমন হলো আমাদের ওর বাবা থাকে বিদেশে আজ প্রায় 20 বছর, যদি 5 বছর পর একবার আসে 6 মাসের জন্য উনি থাকে না, উনি চলে যান।
আচ্ছা,
আর আমাদের ক্ষেত্রে হলো আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠতে 1 মিনিট লেট করে ফেলি আমার বাবাকে, সেটা মানে সালাদ যেরকম দেওয়া হয় সকালে নাস্তার সাথে, এরকম আমাদের বাবাকে জবাব দিতে হয়, যাকে বলে মানে রুটিন লাইফটাকে একদম রুটিন মতো উনি রেখে দিয়ে।
আচ্ছা আচ্ছা,
কনজারভেটিভ করে রাখত। তো এইভাবে ভালোই ছিলাম। তো তারপর বিয়ের জন্য যখন প্রস্তাব পাঠে উনি এটাকে না করে, তো যখন এক পর্যায়ে গিয়ে উনি আর ঠেকাতে পারতেছিল না, এলাকার 700 মানুষকে নিয়ে সবাইকে নিয়ে আমি রাজি করিয়ে বিয়ের জন্য প্রস্তাব পাঠালাম, বাবার রাজি হয়ে গেল, মা রাজি হয়ে গেল, মা বাবাকে রাজি করালো, তো সবাই খুশি খুশি মনে ওনাদেরকে পাঠালাম। তো ওনাদেরকে পাঠানোর সময় বলে দিছি যে যাই হোক আর না হোক আমি যেন কোন উচ্চ বাক্য না শুনি। তো মনি আমাকে অবাধ মানে অগাধ ভালোবাসত।
আচ্ছা,
ও আমাকে অগাধ ভালোবাসত, যেটা মানে ভাষায় কি লিখেও এটা শেষ করা যাবে না। তো তাদের বাসায় যখন প্রস্তাব নিয়ে যায় তো এখন এঙ্গেজমেন্ট হিসেবে তো একটা কিছু করা লাগে। তো তার হাতের আঙুলগুলো এতই চিকন যে আমরা বাজারে কোনো মানে রিংই খুঁজে পাচ্ছিল না তাকে এঙ্গেজমেন্ট করার জন্য। যাই হোক, ওখান থেকে যে রিংটাই হয় একটা কিনে নিয়ে বাবা তাকে আমার বড় জেঠা তাকে পরিয়ে দিয়ে আসে। তো পরিয়ে দিয়ে আসার পর এটা কি করে আমার যে মানে চাচি ওর যে ফুপু উনি বলে এটা নাকি আমার মানে আমার ছোট ভাইয়ের মুসলমানিতে যেটা উঠছিল সেই রিং আমি তাকে গিফট করছি।
এটা কে বলল?
এটা হলো তার ফুপু আমার চাচি।
আচ্ছা আচ্ছা, আপনার ভালোবাসার মানুষের নাম তো মিনু
না, মনি।
মনি স্যার, মনির বাবা মা কোথায় থাকতেন?
মনির বাবা মা থাকতো খিলখেত।
আচ্ছা, ওনারাও তো সবকিছু স্বেচ্ছা এবং সম্মতিক্রমেই তো ঘটনাগুলো ঘটে।
হ্যাঁ, মনির মা তো আমাকে মানে যখন আমি বিয়ের প্রস্তাব পাঠাই উনি তো পারলে মনির বাবা বিদেশ থাকে, উনি মনির বাবা আসার আগেই আমার কাছে দিয়ে দেয়।
আচ্ছা আচ্ছা, মানে আপনার শাশুড়ি আপনাকে অনেক বেশি পছন্দ করতেন।
হ্যাঁ
আচ্ছা,
তো এখন তার সাথে বিয়ের ব্যাপারে যখন আমরা কথাবার্তা বলি তো আমাদের এখান থেকে যখন প্রস্তাব যায় তো মনি কিছু ভুল করে ফেলে আত্মীয় স্বজনদের সামনে, যে তার রাগটা এত বেশি যে সে কন্ট্রোল আউট হয়ে যেত।
আচ্ছা আচ্ছা,
সে প্রায়ই কন্ট্রোল আউট হয়ে যেত তার রাগের কারণে। এটাকে অভিমান ভাববো না, রাগ ভাববো না, কি ভাববো জানি না। তো আমাদের মুরব্বীদের সামনে কিছু একটা ভুল করে ফেলে সে।
আচ্ছা আচ্ছা,
যেমন আগেকার দিনে মেয়েদেরকে যখন দেখতে যেত তখন কিন্তু মা একটু হেড
একটু হাঁটো, একটু পাটা দেখি,
পাটা দেখি, চুলটা দেখি। তো সে তাকে বলা হয়েছে আম্মা তুমি একটু হাঁটো।
আচ্ছা,
তো সে মানে রাগ করে চলে যায়।
রাগ করে চলে যায়?
হ্যাঁ।
আচ্ছা,
অথচ আমাদের মধ্যে কিন্তু জানাশোনা। তো এখানে তার রাগ করার কিন্তু কোনো কিন্তু সে নেই, রাগ করার কোনো ইয়ে নেই, কারণ আমার যেহেতু আমাদের মুরব্বীদের মধ্যে একজন চলে গেছে ওখানে আগেরকার দিনে, তাহলে সেক্ষেত্রে আমি যেখানে ঠিক আছি ও যেখানে ঠিক আছে সেখানে এগুলো কোনো ব্যাপার না,
এটা খুব বেশি ক্ষতি হতো না,
ক্ষতি হতো না। তো এটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়, এবং মুরব্বীরা এসে রাগারাগিও করে যে দেখো তোমার যে স্ট্যাটাস আর তার যে স্ট্যাটাস সে লেখাপড়া করতেছে সত্য, কিন্তু সে কি সংসার করতে পারবে মনে হয় না।
আচ্ছা,
আমাকে এসে আমার জ্যাঠা সুবান জ্যাঠান উনি এসে আমাকে ডাইরেক্ট এটা বলে ফেলে। তো তারপর উনি রাগ করে আমার বিয়ে মানে চলনে উনি যায়নি।
আচ্ছা আচ্ছা,
তো এর মধ্যে আরেকটা মজার ঘটনা হলো, যখন বিয়ের ব্যাপারে ফাইনাল মানে ডেট ঠিক করা হবে, ওর বাবা যখন দেশে আসলো, ওর বাবাকে নিয়ে বসা হলো, বসার পর বলা হচ্ছে যে আমি যে মনিকে মানে উনি যে মনিকে আমার কাছে বিয়ে দেবে বা আমি যে মনিকে বিয়ে করবো এতে আমাদের চাওয়া পাওয়া বা আমরা কি কিভাবে কিভাবে কি করবো,
মানে যৌতুক টাইপের কিছু একটা।
হ্যাঁ, তো আমার সবসময় যেটা ইচ্ছা ছিল যে আমি যদি শূন্য থেকে দাঁড়াতে পারি তাহলে আমি কেন আরেকজনের উপর আশা করে থাকবো, আমি কখনোই তাদের উপর আশা করিনি কোনো কিছু। তো তারা বলতেছে যে মনির খুব শখ সীতাহার দিতে হবে।
This track was downloaded from fusionbd.com.
কিসের হার?
সীতাহার, সীতাহার,
সীতাহার। আসলে আমি আচ্ছা ঠিক আছে, কারণ আসলে এইসব ব্যাপারে আমার কোন অভিজ্ঞতা নেই কোনটা সীতাহার কোনটা কি হার। আচ্ছা যাই হোক, একজন পাশের থেকে একজন বলো বড় করে। আচ্ছা,
তো জেনে রাখুন
না, জেনে রাখলাম।
তো সীতাহার দিতে হবে। তো তখন এর মধ্যে ওর যে ফুপি আর আমার যে চাচি উনি ওখানে বলতেছে যে এখনো আমাকে বলতেছে এখনো সময় আছে, ভেবে দেখো তুমি যে বিয়ে করতেছো এটা ঠিক হবে না। আর ওদেরকেও বলতেছে যে তোমাকে যে বিয়ে দিচ্ছে তুমি ভেবে দেখো যে তুমি ঠিক করতেছো কি ঠিক করতেছো না, তোমার সাথে তার মিলবে না। তার মানে আমাকে তার কাছে ছোট করে দিচ্ছে, তাকে আমার কাছে ছোট করে দিচ্ছে। তো মহিলা মানুষ সাধারণত আমি যতটুকু জানি যে একজনের কথা কিন্তু আরেকজনের পরিচিত হয়ে যায় আস্তে আস্তে হয়ে যায়। তো ব্যাড লাক আর গুড লাক দুটোই একসাথে মানে সংমিশ্রণ হয়ে শেষ পর্যন্ত আমি জয়ী।
আচ্ছা, বিয়েটা হলো তাহলে?
হ্যাঁ, বিয়েটা হলো 15 নভেম্বর, এবং বিয়ের যতদিন কথা হয় ততদিনই প্রচুর বৃষ্টি।
আচ্ছা আচ্ছা,
তো 2007-15 তারিখ ওদিন প্রচুর সিডর।
2007-এর
হ্যাঁ নভেম্বর, 15 নভেম্বর,
15 নভেম্বর
হ্যাঁ সিডরের দিন আমাদের বিয়ে হয়।
আচ্ছা,
তো সেই ক্ষেত্রে আমাদের
বৃহস্পতিবার ছিল
সন্ধ্যায়,
ওই দিন আমাদের প্রোগ্রাম চলছিল, আমরা এটা ভুলবো না এই রাত কোনদিন। আচ্ছা, তারপর
ওই রাতে আমি তাকে নিয়ে আসতে যাই। তো এর মধ্যে আমার খুব ও বিয়ের বাজার নিয়ে একটা কথা আছে, সেখানে না বললেই নয়। সেটা হলো যে মানে দুনিয়াতে জানি না কতটা মেয়ে ভাগ্যবান, সে একটা ভাগ্যবান মেয়েদের মধ্যে একজন। এই কারণে ভাগ্যবান মেয়েদের মধ্যে একজন যে বিয়েতে আমি যা কিছুই মানে কেনাকাটা করি তাকে নিয়ে আমি করি এবং তার পছন্দেই করি, এটা তার উপরে ছেড়ে দিয়েছি এবং সে যেভাবে করে সেভাবেই করি। তো স্বর্ণের ব্যাপারে যখন কথাবার্তা হলো যে আমি যা পারি তাই দিব, তো আপনারা আমাকে 5 ভরির উপরে স্বর্ণ দিতে বলেন না, কারণ আমাকে 5 ভরির উপর স্বর্ণ দিলে এটার আমাকে বৎসর শেষে একটা জাকাত বা একটা পরিমাণ দিতে হবে, আর আমি এখনো এই লেভেলে যাইনি। বাবা বাবার জায়গায় আছে, আমাদের বাবা আমাদেরকে শিক্ষা দিছে যেটা সেটা হলো নিজের পায়ে নিজে করে নাও, কেন আমরা একে অপরের উপর নির্ভরশীল থাকব,
সেটা তো হওয়া উচিত
না। আমাদের বাবা মানে বাবা আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়ে নিয়ে আসছে ছোট থেকে পর্যন্ত কৃত্রিম ভাবে অভাব সৃষ্টি করে রাখছে, কেন আমরা খারাপ হব, কেন আমরা এগুলো মানে করব, কেন আমরা লোভ করব, এগুলো থেকে আমাদের সবসময় দূরে রাখতো এবং আমাদেরকে এমন ভাবে রাখতো যেন আমরা নিজের পায়ে নিজের মতো করে গড়ে উঠতে পারি। এজন্য মানে বাবার প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং আমার ফ্যামিলির প্রতি আমি চিরকৃতজ্ঞ। তারপর বিয়ে হলো, ওকে নিয়ে আসলাম। তো আমার খুব শখ ছিল যে কিয়া গাড়ি দিয়ে বিয়ে করব, নতুন গাড়ি দিয়ে।
আচ্ছা,
তো আমার তো গাড়ি কেনার সামর্থ্য নেই। জামান কনস্ট্রাকশন এবং রয়্যাল স্টার ডেভেলপমেন্ট কোম্পানির মালিক আনিসুজ্জামান ভুঁইয়ারানা আমার এক বড় ভাই, তো ওনার আমার বিয়ের ঠিক 2 দিন আগে উনি আমার পছন্দের চকলেট কালার একটা গাড়ি কিনে,
আচ্ছা
কিয়া গাড়ি, এবং উনি ড্রাইভও করেনি, ওই গাড়িটা আমি বললাম যে আমার গাড়ি লাগবে এই মুহূর্তে, আমাকে একটা গাড়ি পাঠান। উনি গাড়ি পাঠিয়ে দেয়, বিয়ের সব শপিং শেষ, বরযাত্রা যাবে, ওই মুহূর্তে আমি নেই এক ঘন্টার জন্য।
কোথায়?
আমি পাঞ্জাবি কিনতে চলে গেছি, কারণ সবই কেনাকাটা হয় আমার পাঞ্জাবি কেনার সময়। যাই হোক, তারপর দৌড়ে গিয়ে ডিওচেস, আপনার এটাকে বলে শপিং মল যেটা ডিওচেস, ওখান থেকে আমি একটা পাঞ্জাবি নিয়ে আসি। তো দুঃখের বিষয় হলো যে আমি বিয়ের সব কেনাকাটা করার পর আমার কাছে কোনো টাকা ছিল না, তো বিয়ের পাঞ্জাবিটা আমি কিন্তু বাকিতে নিয়ে আসি।
আচ্ছা,
তো যাই হোক, বিয়ে করে আসার পর টাকা পয়সা যখন আমার রাতে আসলো হাতে, তখন আমরা তো ব্যবসা করি সাধারণত, টাকা যে পরিমাণ 3 লাখ টাকা নিয়ে নেমেছিলাম, তো ওই টাকা হয়নি। সাধারণত ঘরের কাজ, বিয়ের কাজ, এগুলো টাকা দিয়ে হয় না, গুণিত টাকা দিয়ে। তো পাঞ্জাবিতে যাই হোক, ওকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর বাসায় রাখি। তো রাত্রেবেলা দেখেন আমার কি দুর্ভাগ্য, দুদিন আমাদের কারেন্ট ছিল না ঢাকা সিটিতে।
আচ্ছা, সিডরের পর
সিডরের পর প্লাস পানি, ফিল্টার পানি দিয়ে ভাত পাকিয়ে খাওয়ানো হচ্ছিল ওই দিন, এছাড়া উপায় ছিল না। তো যাই হোক, বিয়ে করে নিয়ে আসলাম। বিয়ে করে আসার পর তার মনটা খুব খারাপ। কেন মনটা খারাপ? তার ভাল লাগতেছে না। তো আমাদের তখন ওই আমাদের এই তিন চাচা, মানে আমার বাবা এবং আর জ্যাঠা এবং তার যে ফুপু ফুপি, তো আমাদের এই তিনজনের মধ্যে একটা সমস্যা চলতেছিল জায়গা নিয়ে, আমাদের মানে যেটাতে আমরা বসবাস করতেছি বর্তমানে, এটা নিয়ে একটা সমস্যা চলতেছিল। তারা সবসময় আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করত।
আচ্ছা,
তো আমরা সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলার জন্য তাকে বললাম যে দেখো, এখনো বাড়ির কাজ করা হয়নি, তো বিয়েটা পিছিয়ে দিলে কি হয় না, বিয়ে করতে হবে। তো বাবা বলেছিল প্রথমে যে আপনারা তাহলে কাবিন করে রাখেন, পরে ছেলে উঠিয়ে দিয়ে যাবে। না, ওরা কোনোভাবেই রাজি না, বিয়ে করে একবার উঠিয়ে দেবে। তো ও তখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে মার্কেটিং এ তিতুমীর কলেজে।
আচ্ছা,
তো বাবা যে প্রস্তাবটা রেখেছিল, বাবা কিন্তু খুব ভেবে চিন্তে প্রস্তাবটা রেখেছিল যে সে যদি লেখাপড়া করে, সে যদি আমার বাসায় আসা যাওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো বাধাও থাকতেছে না, আর আমি যদি পরবর্তীতে তাকে নিয়ে আসি তাহলে সেটাও সমস্যা হচ্ছে না। দ্বিতীয়ত, আমার ছোট ভাই ইন্টারমিডিয়েট শেষ করে অনার্সে ঢুকবে, একটা ভালো কলেজ থেকে যদি পাশ হয়ে আসে, সেও যদি পাশ হয়ে আসে, তো দুজনেই তো ভালো। আর যেহেতু আমি লেখাপড়ায় শেষ, আমি যতটুকুই করে আসি তারপর ক্লোজ করে ফেলছি তার দিকে তাকিয়ে যে আমাকে কিছু একটা করতেই হবে। তো এখন যদি আবার আমি লেখাপড়া শুরু করতে যাব, একটা কিছু করতে চাই, তাহলে তো আমি পিছনে পড়ে যাব, তাকে নিয়ে সংসার করাটা সম্ভব না, কারণ আমাকে তো দৈনিক আমার খরচটা জোগাড় করতে হবে। তো একটা পর্যায়ে গিয়ে যাই হোক, 3 দিন কি 4 দিনের দিন, তো বিয়ের রাতে এদের সাথে, মানে আমার শাশুড়ির সাথে, শাশুড়ি আমাকে প্রায় বলতো যে বাবা তোমাকে কি দিব কি দিব কি দিব কি দিব কি দিব। তো আমি বলতাম যে আমার কিছুই লাগবে না, কিছুই লাগবে না, কিছুই লাগবে না। তো একদিন রাগ করে বলতেছে যে না, তুমি বলো তোমাকে কি দিব। তো আমার ওয়াইফ আর কি মনি, সে আমাকে, রাবিয়া খাতুন মনি আর কি, সে আমাকে বলতেছে বলেন আপনাকে কি টিভি দিবে। তো আমাকে যখন জিজ্ঞাসা করছে তখন আমি বলছি তাহলে ঠিক আছে, তুমি আমাকে 56 ইঞ্চি টিভি গিফট করো,
দিবা যখন
বড়ই দাও। আর কি দিব, আমার খুব শখ একটা এরোপ্লেনের মালিক হওয়ার, তো সেটা তো হতে পারবো না কোনোদিন, যদি তোমার বাবা পূরণ করে তাহলে আমার রাগ রাগ থাকবে না বা না করবো না। তো দুষ্টামি করে এটা বলি। তো এর মধ্যে আমাদের অভ্যন্তরীণ একটা ঘটনা ঘটে, সেটা হলো যে তার মা আমাকে কিছু টাকা দেয়।
আচ্ছা,
20,000 না 25,000 টাকা জানি না, যে সেটা হলো তার মেয়েকে গিফট, এটা উনি ওনার মেয়েকে দিছে আমাকে না। আমি বলছি যে দেখেন আম্মা, আপনি যদি এই গিফটটা দিতেই চান
তাহলে দেন
না, মানে এইভাবে বলছি যে আম্মা, এই গিফটটা যদি আপনি আমাকে দিতেই চান, আমাকে না, আপনি ওকেই তো দিচ্ছেন, তো কাইন্ডলি আমাকে ওয়াদা করেন এটা যেন কেউ না জানে।
আচ্ছা আচ্ছা,
কারণ এটা যদি আপনি জানান তাহলে আমার দরকার, আমি আমি তো চাই না যে আমি আমার যেটা মানে সাধ্য, সাধ্যর বাইরে কখনোই আমি ভাবি না, আমি সাধ্যর বাইরে কেন নিতে যাব, কারণ আজ না হয় কাল, কাল না হয় পরশু সেটা নিয়ে কথা হবে,
স্বাভাবিক
এটাই হয়। তো বাবা আমাকে বললো যে বাবা, মহিলা মানুষ উনি, তুমি ওর ওনার কাছ থেকে টাকা নিলে, এখন বাস্তব তো দেখে আসছি, এখন দেখো সামনে কি হয়। তো যেখানে ভয় সেটাই হলো। তো এদিকে আমি আবার বললাম যে ওদের ফুপি যদি কোনো ড্রেসিং টেবিল দিয়ে থাকে বা কোনো গিফট যদি দেয়, সেটা যেন আমার ঘরে না আসে কখনো।
আচ্ছা আচ্ছা,
সেটা যদি আসে তাহলে তার সাথে আমার আমার সম্পর্ক সাপে, মানে সাপ এবং বেজি যেরকম হয় এরকম হয়ে যাবে। তো বিয়ের দিন সিডর হলেও আমি খুবই সুখী। সন্ধ্যাবেলায় ওকে বাসায় নিয়ে আসি, ওকে ঘরে রেখে, ও প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল, 5 মিনিট পরপর অজ্ঞান হয়ে যাচ্ছিল।
কেন? মানে কষ্টে?
হ্যাঁ, কষ্টে।
আচ্ছা,
ওর মার কাছ থেকে ও চলে আসছে, ওর মা সবচেয়ে আদরের সন্তান। তো আমি সাথে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছিলাম আর বলতেছিলাম যে হে আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি, যে তার ভালোবাসা এবং যে তার জীবনে যাই চেয়েছে তাই পেয়েছে, তুমি তাকে ফেরাওনি। তো আমি জানি না তুমি কোথা থেকে আমার কি নিয়ে যাবা, কারণ আমাকে মনে হচ্ছে আমি মানে আমার কাছে মনে হচ্ছে আমি সবচেয়ে সুখী।
আচ্ছা, এটাই আমার ভয় এখন,
যে আমার কোথায় জানি কি হয়ে যায় আবার। সেই থেকে নামতেও পারিনি, ওই মুহূর্তে আমার কাছে কানে আসলো যে ড্রেসিং টেবিলটা দেওয়া হচ্ছে সেটা তার ফুপি দিয়েছে।
আচ্ছা, ওই সেই ফুপি,
হ্যাঁ, যে আমার বিয়ে ভাঙার জন্য এত চেষ্টা করলো। তো স্বাভাবিক, একটা ছেলে যে ছেলে 4-5 লাখ টাকা খরচ করে বিয়ে করে বিয়ে করতে পারে, তার অনুষ্ঠানের মধ্যে আপনার 4-5 জন মানে বড় বড় অ্যাম্বাসিডারকে দাওয়াত দিতে পারে, বলছেন থানা ওসিকে দাওয়াত দিতে পারে, 3-4 জন কমিশনারকে দাওয়াত দিয়ে নিয়ে বসে খাওয়া দাওয়া করাতে পারে, সে ব্যক্তির কাছে এটা কিন্তু করার কোনো ব্যাপার না। আর সামাজিকতার দিক থেকে কিন্তু আমাকে ফেলে দেওয়ার মতো না। তো এখন সে যে জিনিসটা যখন করে, তখন আমি ঘরে গিয়ে আমি মানে সহ্য করতে পারতেছিলাম না যে এটা সে কি করলো। সে আমাকে 700 মানুষের কাছে, আমি যাকে নিয়ে গর্ববোধ করি, সে আমাকে এক মুহূর্তের মধ্যে ছোট করে দিল।
জাস্ট ছাদ থেকে আপনি নামলেন তখন,
হ্যাঁ, তার ফুপির মুখ থেকে আসছে যে যে জিনিসটা আমি দিতে, যে জিনিসটা তুই নিচে চাসনি সেটা তো তোর ঘরেই এখন। 9,000 টাকার জিনিস, টাকাটা তো বড় না। তো আমি তাকে না বুঝতে দিয়ে তাকে বললাম যে দেখো তোমার বাবা যে জিনিসগুলো দিয়েছে এগুলো ভালো না। আমি কিন্তু মানে এক্সেপ্ট করতে পারতেছি না যে সে এটা আমাকে কিভাবে সে ছোট করলো, তার ভালোবাসাকে সে কিভাবে ছোট করলো। আমি এটা ভুল বললাম যে সে তার ভালোবাসাকে ছোট করেনি। তো আমি তাকে এটা বুঝতে না দিয়ে তাকে বললাম যে তোমার বাবা যে জিনিসগুলো দিলে এগুলো ভালো দেয়নি, এগুলো ফিরিয়ে দো, আর না হলে যে কাজ করেছে তাকে এটা দিয়ে দো, আমি নতুন করে দরকার হয় নিয়ে আসবো। তো 2-3 দিন এটা বলার পর সে আমার সাথে উচ্চ বাক্যে কথা বলা শুরু করে। তো তাকে আমি সাইলেন্ট হতে বলি, চুপ হতে বলি, সে শান্ত হয় না। তারপর তোকে মানে তাকে বাধ্য হয়েছে আমি তাকে ঠান্ডা করার জন্য যে তুমি এখন শান্ত হও।
আচ্ছা,
তো রাত কাটে 2nd দিন,
মানে বিয়ের প্রথম রাতেই।
হ্যাঁ,
প্রথম রাতেই অশান্তি।
হ্যাঁ, অশান্তি। তো এখন আমি তাকে কিন্তু ওই জিনিসটা ওইভাবে উপলব্ধি করতেও দিইনি যে সে যে ভুল করছে সেটা কত বড় ভুল করছে সেটা আমি তাকে বুঝতে দিইনি। তখন তারপরের দিন সে তার বাসায় গিয়ে মানে যাকে বলে চাদরিতে যাওয়া বলে আমাকে নিয়ে গেল। তো দেখেন, 700 মানুষকে খাওয়া দাওয়া করানোর পর আমার কি দুর্ভাগ্য, আমি 700 মানুষকে অনুষ্ঠানে দাওয়া দিয়ে মানে ইনভাইট করে খাওয়ালাম কিন্তু আমি খেতে পারলাম না। তো ওকে ওদের বাসায় নিয়ে যাই, ওদের বাসায় নিয়ে যাওয়ার পর যখন খেতে বসি তখন ও আমাকে বলতেছিল মানে গোসল টোসল করে যে মানে তুমি আসো একসাথে খাই। ও আমাকে ডাইরেক্ট বলে ফেলে তুই খেলে খা, না খেলে বের হয়ে যা।
কাকা আপনাকে?
হ্যাঁ,
আপনার স্ত্রী?
হ্যাঁ,
বিয়ের পর দিন?
হ্যাঁ,
শ্বশুরের বাসাতে?
হ্যাঁ। তো আমি আমার উকিল বাব যে ছিল উনি আবার খুবই সম্মানিল, ওনার কথা চিন্তা করে, বাবার কথা চিন্তা করে, সবার কথা চিন্তা করে।
ওই রাতের ফলাফল মানে বিয়ের রাতে যে অশান্তি হলো তার ফলাফল,
তার ফলাফল এটা।
আচ্ছা, তুই খাইলে খা, না খেলে চলে যা।
হ্যাঁ, স্টেট আমাকে সেই কথাটা বলে। তো এই কথাটা বলার পর আমি এটা আমি আর বাসায় জানাইনি, যদি বাসায় জানে তাহলে ওই রাতেই ধরে না আমার প্রতিবেশী সবাই চলে আসে, কারণ আমার বিয়েতে কোনো কথা হতে দিইনি আমি, যত কথা ছিল সবই আমি মেনে নিছি। আপনারা যা বলেন, হ্যাঁ, মানে স্যাক্রিফাইস একজনকে না একজনকে তো করতেই হবে,
একজনের স্যাক্রিফাইস করতে ডেফিনেটলি।
তো সেই ক্ষেত্রে আমি স্যাক্রিফাইসটা আমি আমার তরফ থেকে নিয়ে নিলাম। তো সে যখন আমাকে কথাটা বলল, মানে আমি কি বলবো, যে দুনিয়াটা বোধহয় আমার মাথার উপর ভেঙে পড়ল। আমি এত কষ্ট করে কার জন্য করলাম, আমার 2 চোখের পানি আমার নাকের মানে মাথায় এসে একত্রিত হলো এবং প্লেটে পড়লো, সেই ভাত আমাকে খেতে হলো, আমি খেতে চাইনি। তো সেখানে রেখা আপা এবং দুলাভাই নামে একজন লোক ছিল, ওদেরই আত্মীয়, মিরপুরে থাকে, ওনারা আমাকে বের হতে দেয়নি যে না তুমি খাওয়া দাওয়া করো তারপরে কি হবে। তো খাওয়া দাওয়া করে হাসি মুখে, তো আমার একটা সবসময় ভালো একটা মানে ভালো না বলবো যে আমি সবাইকে আপনি করে বলি।
আচ্ছা আচ্ছা,
কারণ আমি জানি একটা জিনিস, ছোটকাল থেকে শিক্ষা নিয়ে আসছি যে শ্রদ্ধাবান লভতে কেন, যে শ্রদ্ধা দিবে সে জ্ঞান অর্জন করতে পারবে, যে শ্রদ্ধা দিবে না সে জ্ঞান অর্জন করতে পারবে না, কোনোদিনও না। তো আমি আমার শালা যে মানে শালক শুভ, ওকে আমি আপনি করে বলি, মিতা ওকে খুবই ভালোবাসি, আমার কোনো বোন নেই, আদর করি, খুবই আদর করি ওকে, ছোট বোনের মতো ভালোবাসি। ওদেরকে বুঝতে দিনই 2 দিন থাকার পর আমার যে উকিল বাবা বাবুল চাচা,
এই যে 2 দিনের ভেতর আপনার এই ঘটনার পরে আপনি আপনার স্ত্রীকে কিছু বলেননি?
না, আমি কোনো কিছু
বলিনি। এই ধরনের আচরণ কেন করলে কিংবা এটার মানে কি, এ ধরনের কিছু বলেননি?
না, আমি কোনো কিছু বলিনি, আমি জাস্ট দেখতেছি সে এটা কি করতেছে এবং সে কি করতে চাচ্ছে, কারণ এখন আমি তাকে কি বলবো, আমি তাদের বাসায় আছি এখনো, চাদরি শেষ হয়নি, তাকে বলার মতন তো আমার কোনো সেই আসেনি
আসলে।
তার চিন্তা ভাবনাটা কতটুকু, তার সাথে আমি হয়তো বা ভালোবাসার সম্পর্ক ছিল 7 বছর বা 5 বছর বা 4 বছর, কিন্তু তার সাথে তো আমি থাকিনি 4 দিন। তো একটা মানুষকে তখনই চেনা যায় যখনই তার সাথে বসবাস হয়। তো তার সাথে থাকলাম, দেখলাম যে না, তার অল্প কিছুক্ষণ পর রাগ মানে রাগ চলে যায়, অভিমানটা ভেঙে যায়, খুব ভালো। তাহলে এই জিনিসটা ভালো, এটা খুবই ভালো। তো ওদের বাসা থেকে কথাটা বলার পর আমি আর কিছু বলিনি, আমার বাবা এরা ওনারা সবাই মিলে বাজার করে তিন দিন পর ওনাদের বাসায় যায়। ওনাদের বাসা থেকে আমাকে নিয়ে সুন্দর আমার বাসায় নিয়ে আসে। তো নিয়ে আসার পর আমাদের বাসায় বেশি দিন হবে, তিন থেকে চার দিন, পাশের ঘরেই আমার বাবা মা যে ঘরে থাকে তার পাশের ঘরে আমরা, কারণ আমাদের বাড়ি নিয়ে ঝামেলা চলছে, আমরা বাড়িও করতে পারতেছিলাম না তখন। তো রাত্রেবেলা ওর মানে ওদের যে খাট, আমি ডানে শুব না বামে, আমি সবসময় ডানে শুয়ে ও বামে শুয়ে। তো এখন আমি ডানে শুয়ে রয়েছি না, ওকে ডানে শুতে দিতেই হবে, কেন ওর বাপের খাট, ওর বাবার খাট। এটা
এটা কেউ বললো?
হ্যাঁ, এটা ও বলে ফেললো ঠাস করে। তো এটা সে এত জোরেই বললো,
মানে সে ডানে শোবে?
হ্যাঁ, ডানে শোবে।
আর আপনিও ডানে শোন?
হ্যাঁ, আমি ডানে শুয়ে থাকি, ও ওকে বামে রাখি, যাতে কোনো সমস্যা হলে রাতে ঘুম থেকে উঠলে তাকে আমি সহযোগিতা করতে পারি। সে রাত্রেবেলায় বাড়িতে নতুন।
আচ্ছা আচ্ছা, বাট তাকে ওই সময় ডানে শুতেই হবে।
হ্যাঁ, ডানে শুতে,
তার বাবার খাট।
হ্যাঁ, তার বাবার খাট,
সে যা বলবে তাই,
সে যা বলবে তাই। তো এই কথাটা কিভাবে জানি আমার বাবা শুনে ফেলে।
আচ্ছা,
ও জোরে বলে, এটা বাবা শুনে ফেলে, মাও শুনে ফেলে। তো ওনারা রাতে আমাকে কিছু বলেনি, পরের দিন সকালবেলাও কিছু বলেনি, বিকেলবেলা বলতেছে যে বাবা তোমার তো কোনো কিছুর অভাব নেই, তুমি তো চাইলে সবই করতে পারো, তো তুমি কি একটা খাট কিনে নিয়ে আসতে পারো না? তো আমি তখন চিন্তা করলাম যে না, এটা কেন করব, অসম্মান কেন করব, দেখি এটা কি হয়। তো এটা নিয়ে সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করলাম, হলো না। পরবর্তীতে আমি আলাদা শুতে থাকলাম, ওর বিছানায় থাকতে। তো আমি বিয়ের রাতে অনেক কাঁদি, কিন্তু যেদিন বাসুরা ছিল ওই রাতে আমি অনেক কাঁদি, যেখানে মেয়ে কাঁদার কথা সেখানে আমি কাঁদি, যে আমার এই কষ্টের কারণে, যে আমার কষ্টের উপহারটা সে আমাকে কি দিল। আমি কোথা থেকে কোথায় কি বলবো মানে সেটার মতো নাই। এখন দেখেন, এটা যখন শেষ হয়ে গেল, তো ও যখন আমার বাসায় এসে মানে এইভাবে কথা বলল, কথা বলার পরে আমি রাগ করে তো ওদের খাট টাট এগুলো সব দিয়ে দিব ফাইনাল করলাম। তখন আমি ওর বাবাকে ফোন করলাম যে দেখেন, যেভাবে কথা হচ্ছে বা যে কথাগুলো হচ্ছে আসলে এটা তো ঠিক না। তো আপনাদের সাথেও কি জানি কথা, মানুষ বিভিন্ন কথা মানে লাগাচ্ছে এবং আমাদের সাথে বিভিন্ন কথা লাগাচ্ছে, তো এগুলো কাইন্ডলি আপনি আমাদের মানে প্রথম কথাই ছিল আমার আম্মু যেটা বলে আসছিল আমার শাশুড়িকে, যে আমাদের মধ্যে যত সমস্যা হবে সেটা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং আমরা মিলেমিশে এটাকে সলভ করবো, এটা বাহিরে মানুষ যেন কোনোভাবেই ইনভলভ না হতে পারে, বাহিরে মানুষ আমাদের ভালো চায় না, ক্ষতি চায়। সেক্ষেত্রে যখন এটা করতে পারেনি তখন ওদেরকে বিভিন্নভাবে কথা বলে বিভিন্নভাবে ই করে। তো ওর আম্মা ওর দাদির সাথে থাকেনি।
আচ্ছা আচ্ছা, মানে আপনার শাশুড়ি?
হ্যাঁ। তো এখন আমার শ্বশুর বিদেশ থাকে, তো উনি আমাকে বলতেছে যে দেখো বাবা, আমার সাথে কথা বলে কোনো লাভ নেই, মনির মা তোমার সাথে তোমাকে এই মনিকে বিয়ে দিছে, তুমি ওনার সাথে আলাপ করো, আমাকে বলে কোনো লাভ নেই।
আপনার শ্বশুর?
হ্যাঁ, আমাকে স্ট্রেট বলে দেয় উনি। তাই আমি ওনাদের বাসায় গেলে সবসময় গিফট নিয়ে যেতাম। তো এর মধ্যে ওদের বাসায় গিয়ে মানে ওদের বাসায় গেলে ওরা আসতো না, ওদের বাসায় গেলে আর আসতো না। তো একদিন হঠাৎ করে আমি নিয়ে আসছি, নিয়ে আসার পর বাসায় ওকে রাখলাম। তো রাখার পর তখন আমার কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, কারণ আমি দেনার মধ্যে পড়ে গেছি। তো আমাকে ব্যাকআপ দেওয়ার মতো কেউ ছিল না, সত্যি কথা যেটা, ব্যাকআপ দেওয়ার মতো কেউ ছিল না। আর আমি কারোর কাছে আশাও করিনি, রাত ভরে নামাজ পড়তাম যে হে আল্লাহ আমাকে একটা পথ দেখাও, আমি কি করব। তো ওই মুহূর্তে ওদের ওইখান থেকে মানে ও বুঝতো না, ওকে বুঝতে দিতাম না যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, চেষ্টা করতাম সবসময় তাকে সেভ রাখার জন্য, সবকিছু দূরে রাখার জন্য। কিন্তু সে আমার সাথে যখন রাত ব্যবহার আস্তে আস্তে বাড়াতে লাগলো ওদের বাসায় গিফট নিয়ে গেলে সে আমাকে তুই তুই করে ঘর থেকে বের করে দিত, আমার খুব খারাপ লাগতো। যেমন তাদের বাসায় একটা কুকুর আসছে তাকে তাড়াচ্ছে, এই যা এইরকম একটা ব্যবহার।
This track was downloaded from fusionbd.com.
তো আমি শাশুড়িকে বলতাম যে দেখেন, ও যে ব্যবহারটা করছে আপনি কিছু বলছেন না কেন? তো উনি বলতো যে বাবা, ও বাচ্চা মানুষ, ওতে কিছু বুঝে না, একদিন একদিন ঠিক হয়ে যাবে। এইভাবে চলতে 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 ওর বাবাকে আসতে বললাম, ওর বাবাও আসলো না, ওর মাও আসলো না। তো ওর আমি ফার্নিচারগুলো সবকিছু এক সুন্দরভাবে গুছিয়ে এক সাইডে রেখে দিলাম। তো ও গেল 20 দিন 21 দিন 25 দিন পরে আসতো।
আচ্ছা,
সে আসতো না। তো হঠাৎ করে আমার শ্বশুর বিদেশ চলে গেল, আমার বাবা মার সাথে রাগ করে, আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ির সাথে অনেক রাগ, মানে দুই ফ্যামিলির সাথে এখন খুবই খারাপ সম্পর্ক। সম্পর্কটার কারণ কে? সম্পর্কটার কারণ হচ্ছে আমি এবং মণি, মধ্যবর্তী অবস্থানে আছে তার ফুপি।
আচ্ছা, সম্পর্কটা খারাপের কারণটা কি? মানে আপনার দিক থেকে তো আমি কিছু দেখতে পাচ্ছি না, ওই দিক থেকে কি সমস্যাটা?
ওই দিক থেকে
সবই তো হলো, বরং সমস্যা হওয়ার কথা ছিল কিন্তু বিয়ের পূর্বে।
হ্যাঁ,
সেখানে সমস্যাটা বিয়ের পরে এরকম কেন হচ্ছে?
বিয়ের পরে সমস্যাটা হচ্ছে সেটা হলো যে আমি আমার ফ্যামিলিতে যত টাকা ইনকাম হয় বা যাই হয় না কেন আমি আমার মার কাছে রেখে দিই।
আচ্ছা,
তো যা লাগে আমি বলছি যে দেখো এখন তো আমার রাখার মধ্যে কিছুই নেই, যা হয় আমার মার কাছ থেকেই হবে, যা হয় এখান থেকেই হবে। তুমি হয়তো বা ছয় মাস এখানে স্টে করো, ছয় মাস পর তোমাকে আমার আম্মু অটোমেটিক দিয়ে দেবে, কারণ আগেকার দিনের মহিলা মানুষটা
এরকমই থাকে।
হ্যাঁ, এরকমই তো আগেকার দিনের মহিলা মানুষটা রীতিনিওয়াজ কি, আগেরকার দিনের মহিলা মানুষ কিন্তু খুবই সসর, তো ওনাদের মন জয় করতে ছয় মাস না, ম্যাক্সিমাম এক মাসই যথেষ্ট। তো আমি তাকে এই কথাটা বুঝাতে পারিনি।
আচ্ছা,
তো সে
তার মানে মেইন প্রবলেমটা হচ্ছে বিয়ের পরে আপনার স্ত্রীর যেটা একটা সমস্যা ছিল, দুটো সমস্যা ছিল যেটা আমি এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছি। একটা হচ্ছে যে সে তার বাবার যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো নিয়ে তার একটা বেশ অহংকার ছিল, আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে আপনি বিয়ের পরেও কেন আপনার টাকা পয়সা মার হাতে দেন, এটাকে একটা
মানে সবকিছু মিলে আমি কেন আমার ফ্যামিলির উপর নির্ভর থাকি, কেন আমি তার
এক কথা হচ্ছে যে আপনি ফ্যামিলির উপর নির্ভর, মানে আপনার বাবা আপনার মা এগুলোর উপর নির্ভর।
হ্যাঁ, মানে আমার খুশিটা ওইখানে,
আচ্ছা
ওইখান থেকে তারপর তার কাছে। তো এইভাবে তাকে বোঝানোর চেষ্টা করি, তো একটা পর্যায়ে গিয়ে সে বুঝতে না পেরে সে বলতে আমাকে বলে যে আমি লেখাপড়া শেষ করে আপনার কাছে আসব, ওদের বাসায় চলে যায়, তারপর বলে যে আমাদের সংসার আসছে যে না লেখাপড়া করাতে হবে। তো আমার বাবা মা যখন দেখে যে এই মেয়ে আমার ছেলের সাথে এরকম ব্যবহার করে তখন তাকে লেখাপড়া করি বা কি লাভ, কারণ তার মধ্যে একটা হলো আমরা শিক্ষিত আর একটা হলো সুশিক্ষিত।
সুশিক্ষিত
শিক্ষিত মানুষের কিন্তু মূল্যায়ন, সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে যারা এখন সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে,
কিন্তু
সুশিক্ষিত মানুষ কিন্তু খুব কমই আছে।
কমই আছে, এটা তো সার্টিফিকেট হয় না, এটা ভেতর থেকে আসে,
ভেতর থেকে আসে। তো সেই ক্ষেত্রে তাকে যখন এই কথাটা বলা হলো, মানে পারিবারিকভাবে আমার বাবা খুবই ট্যালেন্ট, খুবই চালাক, খুবই চালাক বলতে কি মানে সসরভাবে বিচক্ষণ মানুষ এবং অভিজ্ঞ ব্যক্তি, উনি আমাদের এলাকার মুরব্বীদের নিয়ে এবং উনাদের এলাকার মুরব্বীদের নিয়ে বসলো। তো বসার পরে বলতেছে যে ও যখন লেখাপড়া করবেই তো আমরা চাই না লেখাপড়া সে করুক, আমাদের আর আপাতত দরকার নেই, কারণ আমাদের যথেষ্ট হয়েছে। তো আমি বললাম যে না ঠিক আছে, এটা কি বলার কি আছে, সে লেখাপড়া করবে আমি লেখাপড়া ছেড়ে দিছি সে করুক, সেটা তার বিচারের মধ্যে বলার কোনো কিছু নেই। তো তার আম্মুর কথা যে না তাকে লেখাপড়া করাতে হবে, পাঁচ লাখ টাকার স্ট্যাম্পে সিগনেচার করে নিতে হবে। সিগনেচার করতে হবে, আমি নাকি তাকে মারধর করি। তো ও আমাকে যখন তুই তুই করে বলতো তখন আমার খুব মেজাজ গরম হয়ে যেত। তো একদিন সে যখন আমাকে তুই করে বলো তখন তার গালে আমি একটা চিমটি দিই, তার গালে খুবই সে ফর্সা, খুবই সুন্দর মানে ফর্সার দিক থেকে। তো ওর গালে চিমটি দিলে তার গালের মধ্যে কালো একটা হালকা দাগ হয়ে আসে। তো এখন সে তার বাবা মাকে বলে আমি নাকি তাকে ধরে ধরে মারি।
আচ্ছা,
তো চিমটি হয়ে গেল কিন্তু মারা, আর সে যে আমাকে একশোটা দৈনিক চিমটি দেয় ওটা কিন্তু মারা না। তো যাই হোক, এই অবস্থা যাওয়ার পর একটা পর্যায়ে যখন গেলাম ও যখন ওখানে চলে গেল আর আসতো না আসতো না, এটা সেটা অনেক কথা, বাবাও রাগারাগি আমাকে আবার বিয়ে করাবে, এটা ওদের বাসা থেকে বিভিন্ন।
এটা বিয়ের কতদিনের মধ্যে হচ্ছে ঘটনাগুলো, বিয়ের কতদিন পর?
এটা আপনার বিয়ের এক মাসের মধ্যেই,
মানে এক মাসের ভেতরেই পরিকল্পনা হচ্ছে আপনাকে আবার বিয়ে দেওয়া হবে।
হ্যাঁ,
মানে তাহলে অবস্থাটা কতটুকু দুরবস্থায় গিয়েছিল?
দুরবস্থা বলতে হলো যে আমি মানে টেনশন অলরেডি আমি কভার করতে না করতে, আমি বিয়ের অনুষ্ঠানটা সেভ করতে না করতে আমার এই অবস্থা। এবং এর মধ্যে একটা মজার ঘটনা হলো, ওয়াকিল কমিশনের নাম সম্ভবত আপনারা সবাই শুনেছেন, ওয়াকিল কমিশনের আমাদের 18 নম্বর ওয়ার্ডে যে ছিল আমার দাদা হয় সম্পর্কে,
আচ্ছা
উনি আমার বাসায় দাওয়াতে আসছে, দাওয়াতে খাওয়া দাওয়া করে গেছে। তো ওনার নাম নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে, উনি নাকি আমার বাসায় খাওয়া দাওয়া করেনি, এটা করেনি, সেটা করেনি, এটা নিয়ে খুব হাসাহাসিও হয়।
আচ্ছা,
তো
তারপর আমরা বিচারের কথা আছে।
হ্যাঁ, তো এখন বিচারের ওখান থেকে সে আমাকে হঠাৎ করে তুই করে বলে ফেলে সবার সামনে। তো এখন যখন তুই করে বলে ফেলে তখন মুরব্বীরা বলে ফেলে যে আমার বউ হলে আমি বের করে দিতাম, সেলা যতই শিক্ষিত হোক, সে কিভাবে দশজনের সামনে আমাকে তুই করে বলে। তারপরে আমি আমার চোখ দিয়ে পানি চলে আসে, আমি ফ্রেশরুমে গিয়ে মাথায় পানি দিই, চোখে পানি দিই, দিয়ে বের হয়ে আসি, আর ওদের সাথে মুরব্বীরা কোনো কথা বলে না, চলে আসে। তার কিছুদিন পর ছয় মাস, ছয় মাসের মধ্যে আমার যে বাবুল চাচা উকিল বাবা ওনাকে তিনবার পাঠানো হয়, আমার বাবা পাঠায় যে দেখো তাদের মতামতটা কি, তারা আসবে কি আসবে না। তো এর মধ্যে ও আমার সাথে কিন্তু প্রায় সময় যোগাযোগ করে, আমার সাথে দেখা করে, ঘুরে, এটা করে সেটা করে, কিন্তু আমি বুঝতে পারি না যে আসলে সেটা কি।
আচ্ছা, জাস্ট মিনিট, আপনি বলছেন যে সে এর মধ্যে আপনার সাথে ঘুরে দেখা করে, তাহলে এইগুলো কি ছিল, মানে যে ঘোরা দেখা করে এগুলো কি ছিল?
ঘোরা দেখা করে এগুলো সবকিছুর মানে সবকিছুর মানে বুঝতে যখন আমি পেলাম সেটা হলো যে সে আমাকে চায়, একা চায়, কিন্তু সে আমার পরিবারকে চায় না। অথচ আমার পরিবারের মধ্যে কিন্তু আমরা মেম্বার হলাম মাত্র চারজন, আমরা দুই ভাই আর বাবা মা।
আচ্ছা,
আমার মা ডায়াবেটিসের রোগী, প্লাস হল হাইপারটেনশন, এটা কখনো জানতো না, আমার স্ত্রী জানতো না যে আম্মুকে যদি টেনশন দেওয়া হয় যে কোনো মুহূর্তে স্ট্রোক করতে পারে। তো স্ট্রোক করলে পরে আমার তো কোনো ভোর নেই যে দেখবে বা কেউ এসে সহযোগিতা করবে। তো যাই হোক, এগুলো জমি নিয়ে সমস্যা, ফ্যামিলি নিয়ে সমস্যা, এর মধ্যে ও আমাকে ডিভোর্স করে ফেলল।
ডিভোর্স করে ফেললো?
হ্যাঁ, মানে ওদেরকে প্রস্তাব দিচ্ছি যে তুমি চলে আসো, তুমি চলে আসো, তুমি চলে আসো, না সে আসবে না, তুমি চলে আসো, না সে আসবে না। তার বাসায় গেলে তার মা আমাকে নানা রকমের মানে অনেক অকট্য ভাষায় কথা বলতো।
একসময় কিন্তু এই আপনার শাশুড়ি আপনাকে বলেছিল যে মানে আপনি যেটা বললেন যে আপনাকে প্রচন্ড ভালোবাসত।
হ্যাঁ, এবং একদিন সে উনি আমাকে খাওয়ার সময় রাত্রেবেলা বলতেছে যে উনি জামাই পায়নি, উনি একটা ছেলে ফিরে পেয়েছে।
আর সেই শাশুড়ি আবার তার এরকম রণমূর্তি?
হ্যাঁ।
আচ্ছা, তারপর?
তারপর তাদের ওখান থেকে আমি তাদেরকে বলি যে ঠিক আছে, আপনার মেয়ে যখন আসবে আসুক, সমস্যা নেই, আপনাদের জিনিসপত্র আপনারা কাইন্ডলি নিয়ে যান, আপনাদের জিনিসপত্র আমার ঘরে রাখার কোন অধিকার নেই। তো এটা বলার পর উনি আসবে না, তো ওনাদের বাসায় গেলে আমাকে নানা রকম ভাবে অপমান করে, তোর কোন ইজ্জত আছে কিনা এটা সেটা বের হ, তোর সাহস কিভাবে হলো আমার বাসায় আসলি, এটা সেটা অনেক কথা। তো এসব কথা প্রেক্ষিতে আমি একদিন রাগ করে আমার উকিলকে থানায় আমার দুই বন্ধু থাকি এসআই, ওদের সাথে মানে মন খারাপ করে আসতেছি, তোরা আমাকে দেখে বুঝে ফেলে যে আমার মনটা খুব খারাপ, কি হয়েছে এই ঘটনা। ঠিক আছে, আমরা দেখতেছি, যখন কারো কথাই তারা মানে না তো আমরা বলে দেখি। তো উনারা গিয়ে কথা বলতে গেলেই উনি বলে যে 5 লাখ টাকা স্ট্যাম্পে সিগনেচার করে আনতে হবে, মেয়েকে লেখাপড়া করাতে হবে, মেয়ে যত পরিবারে থাকতে পারবে না, প্লাস হল কি জানি মেয়েকে লেখাপড়া মানে অনেক কিছুই করতে হবে, মেয়ে কোনো কাজকর্ম করতে পারবে না। তো এটা কি সম্ভব একটা মেয়ের ক্ষেত্রে, একটা সংসারের ক্ষেত্রে সম্ভব? কেউ মেনে,
মানে এগুলো তো বিয়ের আগে ভাবার দরকার ছিল, তাই না? মানে বিয়ের পরে কন্ডিশন হচ্ছে যে 5 লাখ টাকা দিতে হবে, মেয়েকে পড়াশোনা করাতে হবে, ঠিক আছে মেয়েকে পড়াশোনা করাতে হবে, এটা কোনো অযৌক্তিক চাওয়া না, কিন্তু মেয়ে কাজ করতে পারবে না, মেয়ে যৌথ পরিবারে থাকতে পারবে না। আর আপনি যতটুকু বলছেন যে যৌথ পরিবার বলতে, তো আপনার পরিবার যৌথভাবে না, জাস্ট চারজন মানুষ, বাবা আর মা আর ভাই।
হ্যাঁ, এর বেশি কোনো কিছু নেই। আমার ছোট ভাইটা তো অলরেডি তখন এই মেট্রিক পরীক্ষা শেষ করে ফেলে, তো ইন্টারমিডিয়েটে বিএফ সাইন কলেজে ভর্তি হয়। তো এখন ছোট ভাইটা আমার রুমে সবসময় কম্পিউটার থাকতো, তো ছোট ভাইটা কম্পিউটার এসে সময় দিত, ওর কাছে এটাও খারাপ লাগে। তো আমি তার দোষ দিব না, আসলে ঘটনা হচ্ছে যে তার বাবা বিদেশ থাকে, সে কখনো দেখেনি যে একটা পুরুষের সাথে একটা মহিলা মানুষের কিভাবে থাকতে হয়। আমাদের আমাদের যে সমাজে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে বর্তমানে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের সমাজে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, যে ওকে আমি বুঝাতে গিয়ে আমি কিন্তু বিভিন্ন অকট্য ভাষায় কথা শুনতেছি তার মার কাছ থেকেও, তার কাছ থেকেও নিশ্চয় সে তার মার কাছ থেকে এগুলো দেখে মানে সবসময় দেখে আসছে, আর না হয় সে তার সমাজ থেকে বা পরিবার থেকে বা কোন
সোসাইটি থেকে
দেখে আসছে। তো এখন সেক্ষেত্রে তো আমি তাকে আমি তো তাকে মুখে বলে বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে আলাদা থেকে সবভাবে চেষ্টা করেছি, পারিনি, আমি ব্যর্থ। লাস্টে গিয়ে সে যখন আমাকে মানে জিনিসপত্র নিতে রাজি না হয়, তখন আমি বলি যে আমি এগুলো সব বিক্রি করে দিয়ে ইন্ডিয়া চলে যাবো, তুমি যদি আজকের মধ্যে না নাও।
আচ্ছা,
তো তখন তারা আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, বিকেল 5টার মধ্যে আপনি আসেন, আর আমি যে 25,000 টাকা দিয়েছি সেটা নেন, এবং আমার নামে বিভিন্ন রকমের মতবাদ ছড়ে, আমি নেশা করি, আমি ড্রিঙ্কস করি, এটা সেটা অনেক কিছু। তো আমার তো ফরেনার ফ্রেন্ড বেশি, যেমন ফুটবলে খেলতো আপনার বড়ি বাবা, লাড়ি বাবা, এরা সবাই আমার ফ্রেন্ড ছিল। এবং প্লাস হলো বর্তমানে মানে অনেকগুলো বায়ার আছে শেফার্ড, ওনাদের সাথে আমার খুব চলাফেরা। এবং প্লাস হলো ইরানি অ্যাম্বাসিডার এবং আপনার হলো চায়না অ্যাম্বাসিডারের যে PA2, এদের সাথে আমার খুব ভালো রিলেশন। তাদের সাথে আমার সবসময় চলাফেরা হয়। তো এটাকে তারা এভাবে ডাইভার্ট না করে অন্যভাবে ডাইভার্ট করে নিল যে আমি ড্রিঙ্কস করি।
আচ্ছা,
মানে আমি মা বাবার অবাধ্য ছেলে, আমি ড্রিঙ্কস করি, আমি খারাপ, আমি রাস্তায় ঘুরে বেড়াই, এটা সেটা। তো যখন সে আমাকে অশান্তি দেওয়া শুরু করে তখন থেকে কিন্তু আমার রাতে ঘুম হয় না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে সে আমার সাথে যতই রাগ করত, রাতে যখন সে ঘুমিয়ে থাকত তার চেহারার দিকে আমি চেয়ে থাকতাম। যেটা গত পর্বে হয়ে গেল যে আপনি শুনলেন যে তার হাজবেন্ড নাকি
মিন্টু,
সে চেয়ে থাকত। ও যখন ঘুমাতো আমি সবসময় আধা ঘন্টা এক ঘন্টা তার দিকে চেয়ে থাকতাম যে আমার কষ্টের ফলাফল সে, আর আমি তার সাথে এগুলো করব সেটা হয় না। তো এখন সে আমাকে লাস্টে যে যখন আমি তার কাছে অনেক হাতে পায়ে ধরি চেষ্টা করি তার সাথে সংসার করানোর জন্য, সেও আসে একটা পর্যায়ে গিয়ে সে মানে ডিভোর্স করে দেয় আমাকে। আমি তাকে বলি যে কোনো অবস্থা? তো তার এক আঙ্কেল থাকে, সে বলে যে না বাবা, এখানে আর কোনো কিছু করার নেই, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, তো আমাদের সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত। তো ডিভোর্স করে দিবেন, ঠিক আছে আমি তো ডিভোর্স করতে চাই না, এখন কি করবো? না তোমাকেও করতে হবে, আমার মুরব্বীরা বলতেছে তোমাকেও করতে হবে, সে করবে না তো তুমি ছেলে মানুষ না করে কি করবে? এর মধ্যে অনেক কথা বাদ দিয়ে দিয়েছি যেগুলো দরকার নেই, তো সে আমাকে ডিভোর্স করে দিল। ডিভোর্স করে দেওয়ার পর
এটা বিয়ের তাহলে কতদিন পর ডিভোর্স লেটার, মানে ডিভোর্স হলো আপনাদের?
বিয়ে করার পর 2008 ডিসেম্বর,
2008 ডিসেম্বর, মানে আপনাদের বিয়ে হয়েছিল 2007 15 নভেম্বর,
হ্যাঁ,
আর 2008 ডিসেম্বর,
হ্যাঁ,
মানে জাস্ট এক বছর,
এক বছর। তো সে যখন আমাকে ডিভোর্স করে দিল, ডিভোর্স করে দেওয়ার পর আমি এটা অ্যাকসেপ্ট করে নিতে পারতেছিলাম না, তো তখন তাদের টাকাটা দিতে হবে, ওই টাকাটা ওদের টাকাটা দিয়ে দিই, এবং তার আমার বিয়েতে যে ইনস্ট্রুমেন্টগুলো ওঠে এগুলো সবকিছু সুন্দরভাবে প্যাক করে আমি তাকে দিয়ে দিই, এবং সে আমার কাছে যেগুলো মানে দাবি করে রাখছিল, দাবি কি মানে একটা হাজবেন্ড এর কাছে একটা ওয়াইফের যে চাওয়া পাওয়া থাকে, ওর যে আশা ভরসা ছিল সবকিছু কিনে আমি ওর ভিতর ভরে দিয়ে দিই। তো এখন আমি বলতে চাই না, তারপরে বলতে হয় যে মানুষ আমি জীবনে অনেক দেখেছি কিন্তু এরকম মানুষ আসলে আমার লাইফে আমি কখনো দেখিনি। সেটা হলো আমার বিয়ের সময় আমি তিনটে শাড়ি কিনি, সরি চারটি শাড়ি কিনি, তিনটে শাড়ি ওকে নিয়ে কিনি, সেটা হলো বিয়ের শাড়ি, মানে ওর জন্য যেটা বিয়ের শাড়ি, ওর শাড়ি এবং ওর আমুর শাড়ি, ওর পাল্টানো শাড়িটা এবং ওর শাড়িটা ওকে নিয়ে কিনি, আর বিয়ের শাড়িটা আমার আম্মু কিনে দেয় একসাথে থেকে, আমার পছন্দ, এটাই আমার ইচ্ছা ছিল। তো পাল্টানো শাড়িটা এবং ওর আমুর জন্য যে শাড়িটা, দুইটা সেম প্রাইসই নেওয়া হয়। তো এখন ওই পাল্টানো শাড়িটা আর আমুকে যে শাড়িটা দেওয়া হয়েছে ওই শাড়িটা ওনার পছন্দ না, তো ও আমাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা শুনেন আপনার এই আমার তো ওটা পছন্দ না, আমি এই শাড়িটা আমুকে দিয়ে দিই, আমাকে হ্যাঁ দিয়ে দাও। তো ও দিয়ে দিল, ওর আমু কিভাবে রাখলো সেটা কিন্তু আমার মাথায় খেলেনি তখন। আমি কিন্তু আমার মাকে যদি আজকে বলি যে মা আমি আমার এই জিনিসটা তোমাকে আমি দিলাম, মা বলবে যে আরো একটা নিয়ে যাও বাবা লাগলে, সে কিভাবে ওনার আম্মু কিভাবে রাখলো আমি সেটা আমি আমার মাথায় এখনো ধরেনি। কিন্তু তো যাই হোক, এটা হওয়ার পর ডিভোর্স হলো, ডিভোর্স হওয়ার পর ফাইনালি পরের দিন তার ফুপির বাসায় এসে সে আমার সাথে কমিউনিকেশন করে যে সে ইচ্ছা করে করেনি, তার মা তাকে জোর করে ডিভোর্স করে আমার সাথে,
মানে ডিভোর্স হবার পরে তার বক্তব্য।
হ্যাঁ
আচ্ছা, যখন ডিভোর্স হয় তো তারপর আলাদা আলাদা ভাবে কাগজ সিগনেচার করে দেন
একসাথে,
তখনও তো তার সুযোগ ছিল কথাটি বলার।
হ্যাঁ সেটা আমি তাকে অনেক রিকোয়েস্ট করি, এবং তখন আমার চোখে মানে অজস্র পানি, একটা ছেলেকে কখনো কি কোনো মানে কেউ মানে দেখেছেন যে কাঁদতে? কখনো বোধহয় দেখেনি, একটা শক্ত পুরুষকে বিশেষ করে। আমি সেই শক্ত পুরুষ হয়ে তখন নরম হয়ে গেছে, আমার ভালোবাসার কাছে আমি কাবু হয়ে গেছিলাম, যে আমি তাকে বোঝাতে পারতেছি না যে তুমি কি করতেছো তুমি নিজেও জানো না, তুমি কত বড় একটা কি মানে কাজ করতেছো তুমি সেটা নিজেও জানো না, যে কত বড় বৈধ এবং জঘন্য কাজ করতেছো তুমি দুনিয়াতে। তো যাই হোক সে এটা করে, তখন আমি আলহামদুলিল্লাহ বলে আমিও সিগনেচার করে দিয়ে আসি, সে আমার সাথে সংসার করবে না তাহলে সেক্ষেত্রে আমার ভাবার কোনো কিছুই নেই। তো তাকে দিয়ে আসি, দিয়ে আসার পর পরের দিন যখন ছবিটা আমার ওই চাচির বাসায় দিয়ে আসতে যায়, সে ওই বাসায় এসে আমার সাথে যোগাযোগ করে, তো আমাদের সাথে আবার সম্পর্ক হয়, দেখা সাক্ষাৎ হয়
আবার বিয়ের পরে।
হ্যাঁ
মানে ডিভোর্সের পরে,
ডিভোর্সের পরের দিন থেকে,
ডিভোর্সের পরের দিন থেকে আপনাদের আবার মেলামেশা হয়।
হ্যাঁ
এটা কোন ভিত্তিতে, মানে এই সম্পর্কটা কি এখন আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড?
এখন তার ধারণা সেটাই হবে, তো এখন যখন এটা আসলো তখন আমি এটা নিয়ে অনেক আলাপ আলোচনা করলাম ইসেদেশ কাজীদের সাথে, তারা বলতেছে যে যদি তিন মাসের মধ্যে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং আপনার যদি সম্পর্ক ঘটে তাহলে সেটা বৈধ হিসেবে নেওয়া হয় এবং সেক্ষেত্রে আপনাদের তালাকটা বাতিল বলে গণ্য হবে, কারণ আমাদের এক তালাক হয়ে গেছে আর দু তালাক বাকি ছিল। তো তাকে বুঝালাম, বোঝানোর পর সে আমাকে বলতেছে যে ঠিক আছে তাহলে আমরা তিন মাসে 13 দিন সময় থাকে, এর মধ্যে আমরা ডিভোর্স উঠিয়ে ফেলবো, তবা করে ফেলবো। তো আমি অনেক খুশি, তো আমি তার সাথে কথা বলতাম, ফোনেই করতাম। তো একটা মানুষ যদি প্রতিদিন 2 ঘন্টা বা 3 ঘন্টা ফোনে আলাপ করে কত টাকা যেতে পারে? এবং তার ব্রেনটা কিন্তু অনেক ক্ষয় হয়। তো এখন ওই ব্যাপারে আমার কোনো সে নাই, আমার কত টাকা নষ্ট হয়েছে তাতেও সে নেই। এরপর যখন সে আমাকে দ্বিতীয়বার বিয়ে করে, তো বিয়ে করার পর তাকে নিয়ে আমি সিলেটে যাই, মানে দ্বিতীয়বার যখন আমরা এই ডিভোর্সটাকে উঠাই।
জাস্ট আ মিনিট, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনাদের বিয়ে হল 2007 সালের 15 নভেম্বর, দেন 2008 সালের ডিসেম্বর আপনাদের ডিভোর্স হয়, দেন সেটাকে আপনারা আবার বিয়ে করেন,
আবার সেটাকে উঠিয়ে ফেলি আমরা আর কি, ডিভোর্সটাকে উঠিয়ে ফেলি।
ডিভোর্স হবার পরে আবার ওঠানো যায়
না, আমাদের 3 মাস সময় থাকে 3 তালাক হওয়ার জন্য।
আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা কি আপনাদের অভিভাবকরা জানতেন যে আপনারা আবার পুনরায় সম্পর্ক স্থাপন করতে যাচ্ছেন?
হ্যাঁ, তার মাই এটা জানত এবং তার মাই এটাকে মানে পিছন দিক থেকে বলে দিচ্ছে যে তুমি এটা করো, কারণ তাদের ওখানকার কাজে অফিসে সেটা হয়। এবং
আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, তার মায় যদি মানে আবার পেছন থেকে প্রেশার দেয়, তাহলে আবার তার মা তাহলে কেন তাকে প্রথমে ডিভোর্স করালো, কিংবা সেই বা কেন ডিভোর্স দিল? আবার মানে অনেক ছেলে খেলা লাগছে না কথাটা শুনতে, যে অনেক মানে ছেলে খেলা লাগছে যে বিয়েটা মনে হচ্ছে যে খেলা, যখন খুশি খেললাম যখন খুশি বন্ধ করলাম, মানে ইটস এ ভেরি স্টুপিড থিং যেটা হয়ে গেছে
সেটা। তো এখন এটা থেকে আরো মানে আরো কষ্টকর বিষয় হলো যে সে আমার কাছে আসে, আমি তাকে কিন্তু সরল মনে নিয়ে নিই যে সে যেটা করছে সে ওটা ভুলই করছে, এবং যত ভুল ও করতো সেটা আমি আমার ঘাড়ে নিয়ে নিতাম। মানে তাকে স্যাক্রিফাইস তো করতে হবে একজনকে না একজনকে সংসার দেখানোর জন্য,
স্যাক্রিফাইসের লিমিট থাকা উচিত একটা
সেই ক্ষেত্রে, তা তো অবশ্যই।
তারপর
হঠাৎ করে 2008-এর নভেম্বরের দিকে আমার মা ক্যান্সার ধরা পড়ল।
2008-এ তো আপনাদের ডিভোর্স হয়, ডিসেম্বর ডিভোর্স হয় না আপনাদের?
হ্যাঁ।
আচ্ছা, ডিভোর্স হওয়ার পরে আপনারা সিলেটে যান, মানে আবার যখন পুনরায় আপনাদের সংসার আবার বসলো তখন সিলেটে যান?
হ্যাঁ।
আচ্ছা, তারপরে আপনার মার ক্যান্সার ধরা পড়ে?
হ্যাঁ, না এর আগে ক্যান্সার ধরা পড়ে, বাবা আমাদেরকে আমাকে জানায়নি, আমাদের কাউকে জানায়নি। তো আমার মার যখন ক্যান্সার ধরা পড়ে পুরোপুরি আমরা জানতে পারি, সেটা তখন 2009 ফেব্রুয়ারি কি মার্চ তখন আমার ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার ধরা পড়ার পর তাকে আমি বলি, দেখো আমার তো সংসারে পাক করার মতো বা কোনো কিছু করার মতো কেউ নেই, তুমি সামহাও আমার সংসারে চলে আসো। তো সে আমাকে আজ আসতেছি কাল আসতেছি এভাবে বলতে 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 আমার আম্মুকে নিয়ে একটা ক্যান্সারের রোগীকে আপনার মিনিমাম চিকিৎসা করে তাকে ভালো করতে মিনিমাম 1.5 বছর সময় লাগে। দেড় বছরের মধ্যে সংসারে যদি কোনো মেয়ে না থাকে, এবং আমার আম্মু ডায়াবেটিসের রোগী, হাইপার টেনশনের রোগী, প্লাস ক্যান্সারের রোগী, তাকে সেবা করার জন্য কি মানে একটা মেয়েকে কি বলতে হবে যে তুমি এসে সেবা করো, বা তাকে কি এটা কি বলা উচিত যে তুমি এসে সেবা করো? তো তখন আমি তাকে মানে পায়ে ধরেও তাকে আমি বুঝাতে পারিনি যে দেখো আমার আম্মুর যে অবস্থা, তুমি একটু কাইন্ডলি এসে সেবা করো।
This track was downloaded from FusionBD.com.
আমার মা যখন অপারেশন থিয়েটার থেকে বের করে কাঁধে করে নিয়ে এসে মরা লাশের মতো, আমার মানে মা যখন আমার আম্মু যখন জ্ঞান ফিরে আসে, তখন আমার আম্মু আমাকে দেখে বলে, বাবা তুমি কি খাওয়া দাওয়া করেছো? আমি মাথা ঘুরে তখন পড়ে যাওয়ার মতো অবস্থা, যে মাকে আমি এত কষ্ট দিচ্ছি সে মা আমাকে জিজ্ঞাসা করে। তাকে ফোন করি, ফোন করার পরে সে আসে, ওকে আমার আম্মুর ওদিন অপারেশন হয়, সে এসে সে চলে যায়। তারপর সে আমাকে বলে সে 1.5 বছর পরে আসবে, 1 বছর পরে আসবে, লেখাপড়া শেষ করে আসবে, এটা সেটা অনেক কথা। কিছুদিন আগে ফোন আলাপ হয়, সে আসতেছে 1 বৈশাখের দিন, সে আমাকে ফোন করে বলতেছে, রাত 4টার দিকে প্রায় 100টা ফোন দেয় সে আমাকে, ফোন দিয়ে বলতেছে সে মানে 1 বছর পর বা 1.5 বছর পর সে লেখাপড়া শেষ করে আমার কাছে চলে আসবে।
কোন 1 বৈশাখ? এই 2010-এর?
হ্যাঁ।
আচ্ছা,
তো এর মধ্যে আমি কিন্তু তার সাথে প্রায় 2 মাস কমিউনিকেশন বন্ধ করে দিই, যে আমি তোমার ব্যাপারটা নিয়ে আপাতত একদম ফুল ক্লোজ। তো এর মধ্যে যখন আমার মাকে আমি এদিকে আমি আমার মা বাবার দিকে তাকানো, ওদিকে আমি আমার স্ত্রীর দিকে তাকানো, এখন আমি তাকে বুঝাতে পারি না যে আমি সবাইকে নিয়ে সুখী থাকতে চাই, আমি আমার মা বাবাকে বাদ দিয়ে আমি একা তোমাকে সুখী করতে পারবো না, এটা আমার পক্ষে মানে সম্ভব না, ইম্পসিবল ইটস ফর মি। এটা তাকে বোঝানোর চেষ্টা করি অনেক, কিন্তু সে কোনোভাবেই সে এটা মানতে রাজি না।
মানে এত কিছু হবার পরও যেখানে আপনার মা প্রায় মৃত্যুর সাথে লড়াই করছেন, এবং এত কিছু যেখানে আপনার বাবার বয়সও তো অনেক,
হ্যাঁ,
এবং বেসিক্যালি তো আপনাদের ফ্যামিলিতে কোনো বার্ডেন বলে কোনো কিছু নেই,
না
তাই না? তো এত কিছুর পরও সে বলছে যে আমি মানতে পারবো না,
না
তোমার বাবা মাকে আমি সহ্য করতে পারছি না,
না। তো এখন এই মুহূর্তে আমার বাবা মাও বলতেছে যে বাবা তোমার যদি ইচ্ছা হয় তোমার যদি
জাস্ট মিট হয়, এই মেয়ে অর্থাৎ আপনার এই ভালোবাসার মানুষই, আপনার স্ত্রী বলি ভালোবাসার মানুষ বলি, এই মেয়েই তো যখন প্রথম আপনাকে ভালোবাসত, আপনার মাকে যে বলতেন যে কি রান্না করেছেন আজকে আমি খাবো, এই মেয়েই তো না?
এই মেয়ে।
আচ্ছা, তারপর?
তারপর এই মেয়ে মানে এখন বলতেছে আই এম নট সো স্মার্ট, আমি স্মার্ট না, আমি খ্যাত রাস্তার ছেলে, 2 টাকার ছেলে, তারপরে হলো পাগল, খিলখিতায় মানে সবার কাছে রটন আমি পাগল। হ্যাঁ, আমি পাগল মনির জন্য পাগল, কারণ মনিকে ভালোবাসছে, আমার মধ্যে কোনো ফ্রড নেই বা আমি ফেক না বা কোনো কিছুই নেই আমার ভিতরে, আমি ওকে ভালোবাসছি সলিড, আমি স্ট্রেট। তাকে বিয়ে করছি, আমার লাইফে সবসময় টার্গেট আমি একটা নিয়ে সবকিছু একটা নিয়ে থাকতে চাই, দুটো নিয়ে বা তিনটা নিয়ে কখনো কোনো কিছুতে সাকসেস হওয়া যায় না। তো যখন এই ব্যাপারে ঘটনা হলো, আমার আম্মু একটু সুস্থ হওয়ার পর ও মাঝখানে এসে সাত দিন থেকে আবার চলে যায়।
আচ্ছা,
সাত দিন আমাদের পরিবারের থেকে আবার চলে যায়। চলে যাওয়ার পর সে কিসের জন্য যাচ্ছে, সে তার বাসায় যাচ্ছে, আমাকে বলে যায়নি। বাবা আমাকে ফোন দিলে, কিরে মনি কোথায়? আমাকে বলতে পারবো না, কেন তোমাকে বলে জানি? আম্মুকে বলে গেছে। আম্মু তোমাকে বলে গেছে? আমি তো শুয়েছিলাম বাবা, আমাকে বলে গেছে, এখন সে গেছে। তখন আমি আমার শাশুড়িকে ফোন দিই, মনি যে আপনাদের বাসায় গেল, তো মনি তো আমাকে বলে গেল না যে বাবা দেখো তো মেয়েটা আমার কথা শুনে না, মেয়েটাকে মানে চোখ ফুটি আমি ভুল করে ফেলছি, আমি যে কি করবো আমি নিজেও জানি না। তো শ্বশুরকেও এর মধ্যে ফোন দিতাম যে এই সমস্যা হয়, আমার শ্বশুর বলতো যে আমি ওদের ব্যাপারে কিছু জানি না, ওরা কি মানুষ। তো ফাইনালি যখন আমার শাশুড়িকে আবার সন্ধ্যায় আমি ফোন দিই, তখন আমার শাশুড়ি বলতো সে বাসায় নেই, সে আছে ঢাকার বাহিরে।
আচ্ছা,
তার এক ঘন্টা পরে আমি ফোন দিলে আমার মানে প্রাণ, আমার যে ছোট বোন আর কি, আমি খুবই আদর করে যাকে আমার শালী, তো মিতা, সে আমাকে বলতেছে ভাইয়া আমি সারে বাসায় আসছি, আপনি একটু পরে ফোন দেন। তাই সেলাই আমার শাশুড়ি আমাকে মিথ্যা বলল, আমার শাশুড়ি আমাকে মিথ্যা বলল, এবং আমার শাশুড়ি আমার সাথে এরকম ব্যবহার করছে যে তোর বাপের আসতেছে, হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ আমি জানি না, কোন জামাইয়ের সাথে কোন শাশুড়ি এরকম ব্যবহার কখনো করেছে কিনা আমি জানি না। তো বদনাম করবো না কোনো কিছুই না, অনেক কিছুই বলে ফেলছি এদের মধ্যে। তো আমার কথাটা হলো যে আসলে আজকে না ওই পরিবারের দোষ না আমার পরিবারের দোষ, দোষটা কার? দোষটা আমার আর ওর, যে আমরা একে অপরকে ভালোবেসেছি কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে একটা খুঁত ছিল। কি খুঁত? আমি তাকে সলিড, আমি স্ট্রেট ভাবে তাকে ভালোবাসি, সে কিন্তু আমাকে স্ট্রেট ভাবে ভালোবাসেনি। সে যদি আমাকে স্ট্রেট ভাবে ভালোবাসত তাহলে আজকে আমার এই সকল কষ্টের মধ্যে সে আমাকে সহযোগিতা করত।
এখন আপনাদের স্ট্যাটাস কি লাইফের?
এখন আমাদের লাইফে
নাকি হাজবেন্ড ওয়াইফ, নাকি আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, নাকি আপনারা বন্ধু, নাকি শুভাকাঙ্ক্ষী, মানে কি আপনাদের স্ট্যাটাসটা কি লাইফের এখন?
এখন লাইফের স্ট্যাটাসটা হচ্ছে যে সে যখন আমাকে সেকেন্ড টাইম আবার ডিভোর্স করতে আসে,
আবার ডিভোর্স করতে আসে,
হ্যাঁ সেকেন্ড টাইম সে আমাকে ডিভোর্স করতে আসে, আসার পর সে আবার আমার সাথে দেখা করে, সে আবার আমার সাথে দেখা করে সে আমার সাথে সে ডিভোর্স আবার উঠিয়ে নেয়, মানে তার সাথে যে সম্পর্কটা হয় সেটা আবার উঠিয়ে নেয়। তো এখন আমার কথা হলো সে যদি আমার সংসার না করে সে আমার কাছে ডিভোর্স নিয়ে নেয়, সেভাবে ঝুলিয়ে রেখে লাভ নেই। আমি তার শুভাকাঙ্ক্ষী, সে বিয়ে করুক, সে শিক্ষিত, সে ভালো সমাজে যাক। যেহেতু আমার সাথে সে টিকতে পারেনি, তো আমি তাকে কখনো মানে কার্স বা আমার মনে থেকে কোনো দিন অভিশাপ দিব না, সে সুখী হোক।
মানে আপনাদেরকে ডিভোর্স হয়ে গেছে আবার?
সে কাগজ দিয়ে দিচ্ছে কিন্তু মানে আপনার আইনগত ভাবে ডিভোর্স না, আইন মানে কি বলে এটা পারিবারিক আদালত ভাবে যেটা মানে রেজিস্ট্রি ভাবে ডিভোর্স।
সেকেন্ড টাইম তো আপনাকে আবার ডিভোর্স লেটার দিয়েছে।
হ্যাঁ
হ্যাঁ, আপনি অ্যাকসেপ্ট করেছেন?
হ্যাঁ অ্যাকসেপ্ট করেছি।
এখন যেটা ফর্মালিটিস বাদ আছে,
ফর্মালিটিস মানে কি আপনার ই হিসেবে যেটাকে বলে ধর্মীয় হিসেবে আমাদের ডিভোর্স এখনো কার্যকর হয়নি,
বাট হবে।
হ্যাঁ, এটা মানে এটার জন্য আমি তাকে বলতেছি যে সে যদি তার যদি ভালো লাগে কাউকে বা কোনো কিছু যদি হয় তাহলে সে যেন আমার কাছে এটা করে নেয়, কারণ হলো যে আমি আমার বাস্তবকে তো আমি ফাঁকি দিতে পারবো না।
আচ্ছা, মানে বিষয়টি হচ্ছে আপনার প্রথমে একবার বিয়ে হয়, সাত বছরের ভালোবাসা নাকি পাঁচ বছরের ভালোবাসার ফলাফল হচ্ছে আপনাদের বিয়ে। বিয়ের বাসর রাত থেকে আপনার জীবনে অশান্তির যেটাকে বলা হয় যে উপর আল্লাহর কাছে হাত ছেড়ে বলেছিলেন যে আল্লাহ আমি অনেক খুশি, হয়তো তার সহ্য হয়নি। আর তার ফলাফল হচ্ছে আপনাদের এক বছরের মাথায় ডিভোর্স, তার ফলাফল হচ্ছে আবার আপনাদের ভালোবাসা শুরু, আবার আপনাদের বিয়ে, আবার আপনাদের ডিভোর্স। মানে আমার মনে হয় যে আমার ভালোবাসাতে দিস ইজ দ্য ফার্স্ট স্টোরি যে এরকম কাউকে পেলাম যে একজনের সাথেই দুবার বিয়ে এবং দুবার ডিভোর্স শুধুমাত্র ভালোবাসার কারণে। বেসিক্যালি কি দ্যাট ইজ লাভ অর হোয়াট, মানে এটা কি? মানে আমি আপনার দৃষ্টি থেকে ঠিক আছে, আমি আপনার ব্যাপারটা করে আসছি, আপনার দৃষ্টি থেকে ঠিক আছে যে আপনি 100% পিওর লাভ করেছেন, স্ট্রেইট লাভ করেছেন, যে যাকে ভালোবাসি আমি তাকে পাবো, তার ভুল ত্রুটি যাথা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমি সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে আপনি করেছেন। বাট আপনার স্ত্রীর মানে এক্স স্ত্রী,
হ্যাঁ,
ওনার দৃষ্টিতে এটা কি, মানে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে সে একটা বদ্ধ উন্মাদ।
না, সে তো আমাকে বলে আমি উন্মাদ,
কারণ কোন সুস্থ মানুষের পক্ষে, সেটা নর অথবা নারী যাই হোক না কেন, কোন সুস্থ মানুষের পক্ষে আমার মনে হয় না যে এই ধরনের কারুকাজগুলো বারবার করা যায়। মানে একবার বিয়ে করলাম, একবার ছাড়লাম, আবার তাকে বিয়ে করলাম, আবার তাকে ছাড়লাম, মানে হোয়াট ইজ দিস? আপনার শাশুড়ি একবার বলছে যে তোমার মতো জামাই হয় না, তুমি আমার ছেলে, আবার আপনাকে বলছে যে তুই আসছিস কান্তি চলে যাও, তোর বাপরা আসছে, আপনার স্ত্রী আপনাকে আপনি করে বলছে আর রাগ উঠলে তুই তুকারি করছে ভরা মজলিসে, এবং বিয়ের রাত থেকে কিন্তু এই জিনিসগুলো চলে। আমার একটা প্রশ্ন হচ্ছে ফারুক ভাই, যে এই যে পাঁচটি বছর ভালোবাসলেন, কি দেখে ভালোবেসেছিলেন? মানে পাঁচটি বছরে কি কোনোদিন আপনি তার রূপ দেখেননি, এর অনুমূর্তি দেখেননি, কিংবা পাঁচ বছরে কি ভালোবাসায় এতই পাগল ছিলেন যে আসলে তার এই বহিঃপ্রকাশগুলো কোনোদিনই আপনার চোখে পড়েনি?
না, আসলে
যেই মেয়ে এরকম সে কিন্তু হঠাৎ করে বিয়ের রাতে এরকম হতে পারে না, পূর্ব কিন্তু লক্ষণ বোঝা যায়
না। সেটা আপনার প্রশ্ন মানে আপনি যেটা প্রশ্ন করলেন সেটা ঠিক আছে, সেটার উত্তর আমি একটা দিতে পারি যে সে আমার সাথে কি অভিনয় করে আসছে নাকি সে মানে তার কনভিন্স করার মতন ক্ষমতা খুবই ভালো।
বাট এটা কনভিন্স করতে বলবো না, আমি বলবো যে এটা আপনি অনেক দিক থেকে অনেক বেশি আপনি দুর্বল ছিলেন।
হ্যাঁ,
এটা আমি কিছু ক্ষেত্রে আমি আপনাকে দোষারোপ দেবো। আপনি বললেন না যে ভালো, ডেফিনেটলি মানে আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট বিষয়টা হচ্ছে কি বেশি ভালো কিন্তু আবার ভালো না। মানে আপনি একটু বেশি মাত্রায় ভালো হয়ে গেছেন। আমি জানি না যে আপনি আদৌ সব সত্য কথা বলছেন কিনা, কারণ আপনার স্ত্রী যদি এখানে থাকতেন তাহলে হয়তো উনি আরেক ধরনের কথা বলতেন, কিংবা আরেকজন হয়তো আরেক ধরনের কথা বলতো। যাই হোক, আমরা যেহেতু আপনাকে পেয়েছি, আমরা এখন সেই বিচার করার তো কোনো যন্ত্র আমাদের কাছে নেই যে আপনাদের দুজনের শরীরে লাগিয়ে দেবো আর একটা ঝাঁকুনি দেওয়ার পর প্রমাণিত হবে যে আপনি কতটুক সত্য বললেন কিংবা আপনার স্ত্রী কতটুক মিথ্যা কথা সত্য বলল। বাট আমরা ধারণা করে নিচ্ছি যে হ্যাঁ আপনি সত্য কথা বললেন, কিন্তু আমার একটা বিষয় হলো যে আপনি তো শিক্ষিত ছেলে, শিক্ষিত এবং সুশিক্ষিত, আমি দুটোই বলবো, শিক্ষিত এবং সুশিক্ষিত দুটোর গুণ আপনার ভেতরে আছে আপনার কথা অনুযায়ী। এখন বিষয়টা হচ্ছে আপনার কি বোঝা উচিত ছিল না যে যেই মেয়েটা পাঁচ বছরের ভালোবাসার ফলাফল বাসর রাতেই আমাকে এভাবে তার পুরস্কার প্রদান করতে পারে, এবং যেই মেয়ে বলতে পারে এটা আমার বাপের খাট, আমি ডান দিকে শুভ কারণ এটা আমার বাপের খাট, আমি যেটা বলবো সেটাই। এই ধরনের ছোট ছোট মন মানসিকতার কথা যে মেয়ে বলতে পারে, সেই মেয়ে কি আদৌ কারো গৃহিণী হতে পারে কিনা কিংবা সংসার করতে পারে কিনা, এটা বোঝা উচিত ছিল না আপনার শুরু থেকেই?
আসলে আমি তার ভালোবাসার প্রতি এতটাই ব্লাইন্ড ছিলাম যে মানে এই ক্ষেত্রে আমার বাবা মা আমাকে একটা প্রশ্ন করলো যে বাবা দেখ আমার তো বয়স হয়ে গেল, আম্মু আমাকে বলতেছে আমার তো বয়স হয়ে গেল, আমি তো ক্যান্সার রোগী, মারা যাবো দুদিন পর, আমার পা তো কবরে গিয়ে আছে, তো এখন আমার খুব শখ ছিল একটা সন্তান দেখে যাওয়ার। তো আমি তখন বললাম যে দেখো মা, আমি তো আর তোমাদের সাথে বেইমানি করিনি আর আমি বেইমানও না, তো যেহেতু আমি তোমাদের সাথে বেইমানি করিনি কাজেই বেশি আশা করো না যাতে করে তোমাদের ছেলেকে হারাতে হয়। কিন্তু আজকে আমি এখানে এসে যেটা আমি বুঝতে পারলাম, আপনি কিন্তু আমার পক্ষেও না, আজকে আপনি ওর পক্ষেও না, আজকে এই যে এতগুলো মানুষের সামনে সম্মুখে যে আমি কথাটা বলতেছি, যে যতটুকু কথা আমি বুঝতে পারলাম বা যতটুকু করতে পারলাম বা রিয়েলাইজ করতে পারলাম যে আই ওয়াজ ব্লাইন্ড।
Definitely you were blind.
I'm blind.
Still now you are blind. Still now you are blind. Not you was blind. আমার জানি কেন মনে হচ্ছে যে আপনার কাছে যদি আপনার এই ভালোবাসার মানুষটি আপনার স্ত্রী মানে এক্স স্ত্রী যদি এসে আবার বলে যে আমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে ওগো আমি এতদিন পর আমার ভুল বুঝতে পারলাম, তুমি আমাকে কাছে টেনে নাও, আপনি মনে আবার তাকে গ্রহণ করে নেবেন?
না, সেটাই তো আমি করলাম। তো এখন যা আমি বুঝতে পারলাম যে না, আই ওয়াজ রং। প্রতিটা মানুষ কিন্তু সুশিক্ষিত না, কারণ প্রতিটা মানুষের জীবনে প্লাস মাইনাস এবং হলো আপনার গুণ ভাগ, এটা সম্পর্কিত
অবশ্যই থাকে।
কারণ প্লাস মাইনাস সাধারণ লাইফ গুণটা হচ্ছে যে আপনার তকদির মানে গুড লাক, আর ভাগটা হলো রাস্তা। তো যখন ভাগটা মানে কি মানুষ ব্যাড লাক, এটা তো জানিনি, সেটা বলার মতো নেই। তো আমি যখন এই সিচুয়েশনটা ওভারকাম করে আসছি, আমার মা বাবার সাথে বেমানি করিনি বা কারোর সাথে বেমানি করিনি, এবং তাকেও বলছি যে তোমার টাকা যদি দরকার হয় তোমার কাবিনামার যে টাকাটা ছিল তুমি নিয়ে যেতে পারো, এবং সবকিছু ক্লিন করে সবকিছু পরিষ্কার হয়ে যায়, আমি আমার মতো চলতে থাকি, এবং আমি যতটুকু পিছিয়ে পড়েছিলাম তার থেকে অনেক উপরে চলে আসছি আমার এই মা বাবার দোয়ায়।
একটা কথা তো সত্য যে মা বাবার কোনো ব্যতিক্রম হয়নি, ব্যতিক্রম হয় না, ভবিষ্যত মা বাবার কোনো ব্যতিক্রম হবে না। এটা মানে এটা কোনো উদাহরণ নেই।
আচ্ছা, আমি কি একটা প্রশ্ন করতে পারি আপনাকে?
হ্যাঁ বলুন।
যে আমি যে আমার মা বাবার সাথে যেগুলো করে আসলাম, আমি কি আমার ওয়াইফের সাথে অন্যায় করলাম না আমার মা বাবার সাথে অন্যায় করলাম?
আপনি ডেফিনেটলি কার সাথে অন্যায় করেছেন জানি না, বাট আপনি আপনার মা বাবার সাথে ন্যায় করেছেন। আপনি কার সাথে অন্যায় করেছেন আমি জানি না, কিন্তু আপনি আপনার মা বাবার সাথে ন্যায় করেছেন। কারণ যেই মেয়ে সংসারে আসার পর ভুলে যায় যে আমি যাকে স্বামী বলে ভাবছি এই স্বামীর জন্ম এই মহিলার গর্ভে, এটা যদি ভাবতে পারে তাহলে কিন্তু অনেক কিছু সোজা হয়ে যায়। তো সেই মেয়ে জানার পর এবং ভালোবেসে বিয়ে, সবচেয়ে বড় সেটেল ম্যারেজ হলেও একটা কথা ছিল যে আমি তোমার মন মানসিকতা জানি না, তোমার স্বভাব চরিত্র পছন্দ অপছন্দ রুচি অভিলাষ কোনো কিছু সম্পর্কে আমার জানা নেই। বাট যেখানে জেনে শুনে দুজন দুজনকে পুরোপুরিভাবে জেনে শুনে এবং বিশুদ্ধ মনে ভালোবাসার পর যেই মেয়ে বিয়ের রাত্রে এই ধরনের অ্যাটিচিউড করতে পারে এবং যেই মেয়ে বলতে পারে যে তোমার মা বাবা আমার কাছে বোঝা, তো এই ধরনের মেয়েকে একবার না আমার মনে হয় হাজারবার ছাড়লেও আপনার পুণ্যই হবে, পাপ হবে না, যদি বাবা মার কারণে সে ছাড়াটা হয়
না। থ্যাংক ইউ, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ যে আমি আমার জীবনের আজকে আমি স্টুডিওতে এখানে এসে আমার চোখ দিয়ে পানি আসতেছে, আমি বলার মতো কোনো কিছুই নেই, না বললেও হয় না যে আমি তার প্রতি মানে আমি আমি আমার জীবনে সবসময় ভেবেছিলাম যে আমার সবকিছু একটা হবে
না। আপনি তো অন্যায় কিছু করেননি, একটা ছেলে হিসাবে তো এটা একটা সাধারণ, আপনি যা করেছেন আপনি কিন্তু আমি বলবো না যে আপনি রোমিও,
সেটা আমি হতেও চাই না।
এখানে এখানে অনেকে এসে অনেকের কথা বলে ভালোবাসার জন্য অনেক বড় বড় প্রতিদান থাকে। হ্যাঁ, আপনি রোমিও ছিলেন, হাঁটতে হাঁটতে চলে গেছেন বসুন্ধরা থেকে হাঁটতে হাঁটতে কোথায়
উত্তরা,
ঠিক আছে, তো আপনি ওই ক্ষেত্রে রোমিও ছিলেন, তখন রোমিও থাকাটাই স্বাভাবিক। বাট যখন আপনি বাস্তব জীবনে আসছেন, যখন আপনি বিয়ে করেছেন, ওই মুহূর্তে কিন্তু প্রতিটা ছেলেরই উচিত যে বাবা মার সাথে আমি আমার স্ত্রীকে সবাইকে নিয়ে সুখে থাকব। হ্যাঁ, সবাইকে নিয়ে সুখে থাকতে গেলে কিন্তু ঝগড়াঝাটি হবে, সেটা আপনার বউ যদি সংসারে না আসে তাও কিন্তু ঝগড়া হয়, ঝগড়া হয় না,
সেটা তো স্বাভাবিক
স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাই বলে আমি আমার বাবা মাকে ছেড়ে দিয়ে আমি আমার স্ত্রীকে নিয়ে থাকবো, কিংবা কোন স্ত্রী যদি মনে করে থাকে যে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার অ্যাডজাস্ট হবে না এই কারণে আমি আমার স্বামীকে নিয়ে থাকবো, তা আমার মনে হয় যে এই ধরনের মেয়েদের সাথে একসাথে থাকা থেকে না থাকা ভালো।
লাভগুরু, আমি আপনাকে একটা প্রশ্ন করি।
হ্যাঁ করুন, সমস্যা নেই।
আপনার এই কথাটা আমার খুব ভালো লাগলো, তারপরে একটা প্রশ্ন করি, সেটা হলো আমার শাশুড়ি যখন মানে আমার সাথে ওর মিস আন্ডারস্ট্যান্ডিং হতে 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 সে ঝামেলা করতে করতে, তার মানে বোঝা গেল সে ইচ্ছা করে এগুলো করেছে, যাই করেছে সে ইচ্ছা করে করেছে যাতে করে আমি আলাদা হয়ে যাই। তো আমার আম্মুর ঘরে আমার আম্মুকে আমি আজ থেকে প্রায় 4 বছর আগে একটা গিফট দিই, সিঙ্গাপুর থেকে নিয়ে আসা ইনলেস লাভ যেটা অ্যাড দেয় টিভিতে এখনো আপনার স্টোনের একটা ওটা আমার আম্মু কিন্তু পরেনি, মণির জন্য রেখে দিয়েছিল। তো বিয়ের পর মণিকে সেটা গিফট করে, তো ওটা ও কি করে চালাকি করে নিয়ে আম্মুর ঘরে রেখে আসে, সে ওর ঘরে পায় না। তো আমার আম্মু যেখানে একদিনও পরেনি, আমি কিভাবে বুঝবো যে সে ওই জিনিসটা আম্মুর ঘরে রেখে আসছে, আমি আম্মুর কাছ থেকে ওটা যাই চেয়ে নিয়ে আসবো? এটা কি আপনি মেনে নেবেন যে আপনার আম্মু হলো খাওয়ার পাগল? এখন আপনি যদি বলেন যে আপনার আম্মু হচ্ছে জিনিসের জন্য উন্মাদ, এটা কি আপনি মেনে নেবেন?
এটা তো মেনে নেওয়া সম্ভব।
আরেকটা জিনিস, সেটা হলো যদি আপনার শাশুড়ি ধরেন আপনি আপনার ওয়াইফের সাথে রাতেবেলা অনেক রাগারাগি হলো, একটা জিনিস কিন্তু জমতে 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 যেমন আগ্নেয়গিরি ফুটে ওঠে মানে মাটি থেকে বের হয়ে আসে লাভাটা, ঠিক এরকম একটা পুরুষ মানুষ যে শান্তশিষ্ট সে যখন রাগ হয় তখন কিন্তু সে খুবই রাগি হয়, এটা সবার ক্ষেত্রে। তো একদিন রাত্রেবেলা হঠাৎ করে তার আমি মুখের মধ্যে এভাবে ধরি, মানে দুদাঁতের এখানে গালের মধ্যে ধরি, তো ধরলে পরে জোর করে সে আমার কোনো কথাই মানত না। তো ওই রাতে ধরার পরে তার মা আমাকে মানে যা ইচ্ছা তাই, তার মা এসে আমার মা বাবাকে তুই মানে অশ্লীল ভাষায় কথা বলার পর ওই যে আমি যে কথাটা বললাম যে ওদের বাসায় যখন আমি তাকে ফোন করলাম, ওর আম্মুকে ফোন করলাম, ওরা ঢাকার বাহিরে গেল, তারপরে 3 দিন পর আমি ওকে আনতে যাওয়ার পর সে কি করলো, সে সবার সামনে ওর মাকে মানে যেখানে সে আমার মাকে একবার তুই করে বলে গেছে আমার সামনে কিন্তু সে বলতে পারেনি, আমার সামনে বললে সেদিন অঘটন একটা ঘটতই মাস্ট, তো ও আমার সামনে ওর মাকে তুই করে বলে ফেলছে। আমি সবকিছু মেনে নিতে পারি কিন্তু আমি কিন্তু বেদবিটা কখনো অ্যাকসেপ্ট করি না, এবং কোন সমাজ আমার মনে হয় না যে অ্যাকসেপ্ট করবে কোনোদিন। সে আল্লাহ যত শিক্ষিত হোক, সে যত জ্ঞানী হোক, আর সে আল্লাহ যত ভদ্র মানুষই হোক না কেন, এটা কি মানে আমি যে কথাটা বললাম এটা কি সঠিক?
এটা তো 100% সঠিক। মা বাবাকে তুই তুকারি করে বলবো মানে এটা কি মানে এটা তো মানুষ বলেই তখন তাকে কিংবা নিজেকে বিবেচনা করা উচিত না
সেটাই। তো এখন আমি তাকে যখন তুই তুই করে বললো, তো আমি তখন আমি বললাম যে আম্মুকে কেউ তুই তুই করে বলে? তো আমি এটা বলার পরে সে আমাকেও তুই তুই করে বেল হয় বের হো আমার বাসা থেকে। তো তখন আমি তার গালে একটা চড় দিই। কেন চড় দিই? এই কারণেই যে আমার সামনে বসা ছিল আমার শালি মানে মিতা, সে ক্লাস 8 পড়ে না জানি 7 পড়ে, এবং আমার শালক শুভ, সে তো অলরেডি আগে জানতাম না, তো এফেক্টেড। তো যখন এই অবস্থাটা দেখলাম, দেখার পর যে ওদের সামনে সে তার মাকে তুই তুই করে বলছে, প্লাস আমার 3 জন মুরব্বী এখানে বসা আছে, 3 জন লোক, তাহলে তো ওরাও বলবে কাল ওকে শাসন করা উচিত। ওর আম্মা কিন্তু ওকে শাসন করেনি, বাধ্য হয়ে আমি শাসন করতে গেলাম, কিন্তু সেই ক্ষেত্রে তার আম্মা তার ছেলেকে ইশারা দিয়ে আমার গায়ে হাত তোলায়।
মানে যার জন্য করলাম চুরি সেই বললো চোর।
হ্যাঁ, লাস্টে ফাইনালি সে যখন ডিভোর্স দেয়, আমি তাকে উইশ করি যে হানি আমি তোমার ভালোবাসার চিঠিটা পেয়ে গেছি, থ্যাংক ইউ, আমি খুব খুশি।
ফারুক ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে যে হ্যাঁ, একটা কথা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুধু আসলে মেয়েদের দোষ দিয়ে তো লাভ নেই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পরিবারে যাবার পর শ্বশুর শাশুড়িও তাদের ভিন্ন একটা রণমূর্তি দেখায়, মানে তখন মনে হয় এ যেন শ্বশুর শাশুড়ি নেই, মনে হচ্ছে যে আপনার সেই রাবণ বসবাস করছে, শ্বশুর তখন হয়ে যায় রাবণ। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে এটাও কিন্তু মেনে নেবার কথা না। কিছু কিছু এরকম আছে আমাদের এখানে এসে কিছু বন্ধু বান্ধব বলে গেছেন যে বিয়ের পরে স্ত্রী যতই চেয়েছে শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে সম্মান দিতে, শ্বশুর শাশুড়ি স্ত্রীকে পুড়িয়ে ফেলতে দিয়েছে যৌতুকের কারণে, কিংবা হাত পা বেঁধে রেখেছে, কাজের বুয়াকে সরিয়ে দিয়ে তাকে দিয়ে কাজ করেছে, তুই তুকারি করেছে, এটাও ঘটে।
অসম্ভব, আমাদের ফ্যামিলির মধ্যে আমার,
না না, আমি উদাহরণ দিচ্ছি যে
এরকম ঘটে।
হ্যাঁ, কিন্তু আপনার পরিবারে তো আসলে এই ধরনের জিনিসগুলো ছিল না, আপনার বক্তব্য অনুযায়ী এ ধরনের কোনো কিছু তো আমরা পাইনি। মানে আপনার বাবা,
হ্যাঁ, এই ক্ষেত্রে আমার একটা কথা আছে যে সবাই যে পারফেক্ট তা না। আমার আম্মুর ডায়াবেটিস রোগী, রাগ একটু বেশি থাকতো, তো আমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু একটা জিনিস যেটা, সেটা হলো যে আমরা হঠাৎ করে সবাই, কিন্তু আমি, আমার বাবা, আমার মা এবং আমার ভাই এবং আমার এক মামা আছে শফিক, মানে আমার বাবা, আমার ছোট ভাইটা হামজা, উমর হামজা মানরতে এখন বিবিএ করতেছে, তো আমাদের এই যে ফ্যামিলিটা, ফ্যামিলির মধ্যে কিন্তু আমরা একজন আরেকজনের সাথে খুবই রাগারাগি করি, কারণ আমাদের ফ্যামিলির সবাই একে অপরের উপর নির্ভরশীল এবং সবাই সবার কাজ করে থাকে। তো রাগ করলে 5 মিনিটের বেশি না। আর একটা মানুষ যতই রাগ করুক, তার কাছে গিয়ে যদি সে বলে, সে কিন্তু রাগ করে থাকতে পারবে
না। ঠিক আছে, সেটা তো আপনাদের পরিবারের একদম ইন্টারনাল ফ্যাক্টর ছিল, বাট আপনার স্ত্রী তো এই জিনিসগুলো দেখেনি
না। সে তো আমার বাসায় তো 6 মাস তো দূরের কথা, সে তো আমার সাথে কখনো 1 মাসই থাকেনি।
এটাই বলছি যে তারপরও কেন এই ধরনের সিচুয়েশন গুলো হলো, তো মানে ইটস টোটালি ইওর ব্যাড লাক, কিছুই করার নেই। তবে আমি এতটুকু বলতে পারি শেষের দিকে এসে যে আপনার যখন ভালোবাসা ছিল, ভালোবাসার পরে আপনি বিয়ে করছেন, এতটুকু পর্যন্ত ঠিক আছে, বিয়ের পরে আপনার জীবনে যা ঘটে গেছে এটা আপনার ভাগ্য ছিল, কিছু করার নেই। কারণ আপনি কোনো আসলে খারাপ কাজ করেননি, কোনো খারাপ মতলবে আপনি আসেননি, সবকিছু অনেক সুন্দরভাবে করতে চেয়েছেন, কিন্তু কে জানত যে বাইরে চকচকা কিন্তু ভেতরে যে ফকফকা, এটা তো কেউ জানত না। তো যাক, এটা আপনার ব্যাড লাক যে আপনি আসলে সেই ধরনের সৌভাগ্যবান পুরুষ শেষ পর্যন্ত হতে পারেনি। কিন্তু একটা জায়গাতে আমার শুধু প্রশ্ন আছে, যেখানে আপনার উপর আমার একটা চাপা রাগ হয়ে গেছে শোনার পর, যে যখন ডিভোর্স হয়ে গেল, ফার্স্ট ডিভোর্স যখন হল, তার পরবর্তীতে যখন আপনার স্ত্রী এসে আবার আপনার সাথে কথা বলতে চাইলেন এবং আপনারা পুনরায় বিয়ে করলেন, এই সময়টা কিন্তু আপনার এই সুযোগটা দেওয়া উচিত হয়নি। এটা নিতান্তই আপনার বোকামির পরিচয় আপনি দিয়েছেন। ভালো, আমি বাসব। কারণ ভাই, আমি একটা কথাতে আমি কিন্তু বিশ্বাসী যে আমি তাকেই ভালোবাসবো, ততটুক পর্যন্তই ভালোবাসবো যে আমার ভালোবাসার মূল্যায়নটুক ততটুক পর্যন্ত দিতে পারবে, পুরোপুরি না দিক, কিছুটা তো দিক। আমি যাকে 100% ভালোবাসি, এটা কিন্তু পসিবল না যে সে আমার 100% ভালোবাসার বুঝতে পারবে, এটা সম্ভব না। কিন্তু আবার আমাকেও যদি কেউ ভালোবেসে থাকে, এটাও কিন্তু পসিবল না যে আমি তার ভালোবাসার 100% বহিঃপ্রকাশ আমি কিংবা মর্যাদা আমি দিতে পারবো। কারণ আপনি আপনার মন থেকে কতটুকু ভালোবাসেন সেটা কিন্তু আমি অনুভব করতে পারছি, উপলব্ধি করতে পারছি, বাট পুরোপুরি কিন্তু আমি উপলব্ধি করতে পারছি না যেটা আপনি ভালোবেসে আমাকে দিচ্ছেন।
This track was downloaded from fusionbd.com.
এটা কিন্তু পসিবল না, কিন্তু কিছুটা তো সম্মান তো দেওয়া উচিত, কিছুটা তো মূল্যায়ন করা উচিত। তো আপনার স্ত্রী কিছুই তো তার ঘটায়নি, কিন্তু আপনি পরবর্তী যে ডিসিশনটা আপনি নিলেন তাকে বিয়ে করে, এটা নিতান্তই, মানে আমার সিম্পলি কথা, আপনি একটা চরম মানে বোকা না, মানে খুবই বোকার মতো পরিচয় দিয়েছেন, যেটা আসলে অন্যান্য পুরুষরা শুনলে আপনাকে এখন গালিগালাজ করবে।
না, সেটা তো অলরেডি হয়ে গেছে, সেটা নিয়ে আমি বলতেও চাই না, অলরেডি আমি সেটা সাফার করতেছি, কেন বলবো যে আমি মানসিক অশান্তিতে পড়ে আমার আম্মুকে এই ক্যান্সারের অবস্থায় দেখে এবং আমার ব্যবসার খুব খারাপ অবস্থা দেখে ওই সিচুয়েশনে আমি চিন্তাভাবনা করে দেখলাম যে আমি যাকে ভালোবাসি সে যদি আমার কাছে ভুল বুঝে আসতেই পারে, কারণ আমি জানি যে খারাপ থাকে সে যদি ভালো হয় সে কিন্তু খুবই ভালো
না। এটা ঠিক আছে ফারুক ভাই, আপনার দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, বাট আমি সমস্ত বন্ধুদের বলছি, আপনার জীবন থেকে সমস্ত বন্ধুদের বলছি,
হ্যাঁ, এখন আমি বলবো আপনার সাথে একমত,
মানে মাফ ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ পর্যন্ত করার সুযোগ থাকে,
সুযোগ থাকে।
আপনি যখন মাফ করেছেন তখন কিন্তু মাফ করার আসলে সুযোগ নেই, শেষ। আপনি কিন্তু ডিভোর্সের টেবিলে বসে কিন্তু পর্যন্ত আপনি চোখের জল ভাসিয়ে আপনি বলেছেন যে না, আমরা একসাথে থাকি। ওই মেয়ে তখন তো ডিসিশন নেয়নি, বিয়ের পরবর্তীতে তার মনে হলো যে না, আমি তো ডিভোর্স, মানে সরি, ডিভোর্সের পরে তার মনে হলো যে না, আমি ডিভোর্স দিয়েছি, আমি পুনরায় আবার বিয়ে করি। মানে দিস ইজ এ গেম
মেবি। সো আমি যা ভাবতেছি এখন, এখন মানে আমাকে ধন্যবাদ দিতে হবে ওই সকল সবাইকে, প্লাস আপনাকেও আমি ধন্যবাদ দিচ্ছি যে ওই সকল সবাইকে যা মানে আমার ভালো সার্কেল থাকে আমি ভালোভাবে টিকেছিলাম এতদিন।
ডেফিনেটলি আমি সব বন্ধুদের বলি যে হ্যাঁ মানুষ অন্যায় করলে ভুল করতেই পারে, এটা স্বাভাবিক। আমরা তাকে, আমরা অনেকে আছে আমাদের ধরনের প্রবণতা কাজ করে মনের ভেতরে যে তুমি ভুল করেছো তো তোমার আর কোনো সুযোগ হতেই পারে না। আমি আমি এই তত্ত্বে বিশ্বাসী না, আমি এই তত্ত্বে বিশ্বাসী না, কারণ কোনো কিছুকে আসলে ছেড়ে দেওয়া ভেঙে ফেলা খুব সহজ
না। সে যদি আজকে আমার বোন হতো আমি কিন্তু চেষ্টা করতাম তাকে তার ফ্যামিলিটিকে ফিরিয়ে দেওয়ার।
ডেফিনেটলি আমি আপনার সাথে একমত, এবং আমি এই তত্ত্বে বিশ্বাসী না যে ভুল করলে তাকে একদম শেষ করে ফেলো, তাকে উপরে ফেলো, সে কর শুদ্ধ না, ভুল করো তাকে সুযোগ দাও, হয়তো তোমার ভালোবাসাতে তার ভুলটাকে বুঝতে পেরে সে ডেফিনেটলি হয়তো এই টাইপের কাজ আর করবে না সেকেন্ড টাইম, কারণ আমরা কিন্তু মানুষ।
জি
ভুল আমরা করি বিধায় কিন্তু দুনিয়াতে ভুল শব্দটা এখন পর্যন্ত বিরাজ তাই না?
তা তো অবশ্যই,
কিন্তু সেই ভুলের সংশোধন করার সুযোগ তো আমরা ততটুকু পর্যন্ত দেব যতটুকু পর্যন্ত সৃষ্টিকর্তা কর্তৃক কিছু রীতিনীতি, সৃষ্টিকর্তা কর্তৃক কিছু নিয়ম যেটা দেখা যায় না, যেটা কোনো সংবিধানে লেখা নেই, যেটা কোনো আইনের ভাষাতে লেখা নেই, কিন্তু আমাদের যে ব্রেনের যে কোষগুলো থাকে না সেখানে কিন্তু সৃষ্টিকর্তা কিছু দিয়ে দিয়েছে যে ফারুক কিংবা লাভগুরু কিংবা অন্যান্য যারা আছে তোমাদের মাথার ভেতরে আমি কিছু কোষে আমি কিছু কথা দিয়ে দিলাম যেগুলোকে তোমরা যথাসময়ে বুঝতে চাইবে। আমি বুঝতে পারছি যে এখানে হাত দিলে আমার হাত পুড়ে যাবে, আমি কি তারপর ট্রাই করে দেখব? আর দেখি না, নাও তো পুড়তে পারে, এটা তো আসলে কোনো মানে বুদ্ধিমত্তার পরিচয় না। সেই কাজটি কিন্তু আপনি করেছেন, আপনি যখন দেখলেন যে যেই মেয়ে পাঁচ বছরের ভালোবাসার ফলাফল বিয়ের রাত্রে থেকে এভাবে পরিণতি দিল, এবং যে তার স্বামীকে তুইতুকারি করে, নিজের মাকে তুইতুকারি করে, শাশুড়িকে তুইতুকারি করে, যে একটা বলে যে আমার বাপের খাট আমি ডান দিকে শুভ তুমি সরে যাও, কিন্তু এই ধরনের মেয়ের সাথে তো সংসার করা যায় না। লাস্ট মোমেন্টেও যে যখন ডিভোর্স দিতে রাজি হয়ে গেল, তো এই মেয়ের সাথে ভালোবাসা কিংবা সংসার করা তো ইম্পসিবল।
তাহলে লাভগুরু আপনার কাছ থেকে যেটা মানে এতদিন ধরে যে কথাটা সবাই বলে আসছে এবং আমাকে সবাই যেটা বুঝিয়ে আসছে যে সবার সাথে কথাটা আমি মানে আজকে আমি এখানে আসার মূল কারণটা কি আপনি আমাকে আমি প্রশ্ন করতে পারি বা আপনি করতে পারেন, আজকে আমি এখানে আসার মূল কারণটা হলো সে আমাকে বদ্ধ উন্মাদ বলে আখ্যায়িত করে সবখানে।
আপনি বদ্ধ উন্মাদ পর্যন্ত না, বাট আপনি যখন সেকেন্ড বিয়েটা করলেন তখন থেকে আপনি পুরোপুরি বদ্ধ উন্মাদ
না। এখন আমি সেই প্রশ্ন সেই প্রসঙ্গে আমি আসতেছি, সেটা হলো যে তার যে চক্রান্তগুলো ছিল, তার যে চালাকিগুলো ছিল, সে মানে ইচ্ছা করে চেয়েছিল আমাকে সমাজ একটা বদনাম করার জন্য, এবং সে সেটার জন্য যা যা করা দরকার সে সেগুলো করে আসছে।
দেখুন আমি আসলে আপনি স্ত্রীকে নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমি আপনি স্ত্রীর সাথে কথা বলিনি। আমি এতটুকু আপনি স্ত্রীকে বলতে পারি যে সে কোনো সুস্থ মানুষ না, সে সুস্থ কোনো মানুষ হতে পারে না। সুস্থ মানুষ আমি ততটুকু পর্যন্তই বলতে পারতাম যদি সে প্রথম যখন ডিভোর্স আপনাকে দিল। হ্যাঁ মানুষের মন মানসিকতা দুনিয়াতে ভাই কোটি কোটি মানুষের কোটি কোটি মন, তাই না? আমি কয়জনকে পরিবর্তন করব কিংবা আপনি কয়জনকে পরিবর্তন করবেন কিংবা কয়জনের মন আপনি উপলব্ধি করতে পারবেন, আমি ধরে নিলাম যে হ্যাঁ সে ভালোবাসছিল একরকম মানুষকে, বিয়ের পরে সে আপনার সাথে অ্যাডজাস্ট করতে পারেনি কারণ সে আপনাকে চায় আপনার বাবা মাকে চায় না, হতে পারে। এরকম অনেক মেয়ে আছে, অনেক মেয়ে আছে,
এটা তো বেশিরভাগই দেখতেছে শ্বশুর শাশুড়ির সাথে, মানে
সবাই কিন্তু আসলে ময়না না,
ময়না না
সত্য কথা। এবং ইটস এ মিরাকল যে গত পর্বে যে স্টোরিটা আমরা শুনেছিলাম, যে কথাগুলো শুনেছিলাম, তার পুরো উল্টো কাহিনী আপনার জীবনে।
আমি এটা বলতে চাচ্ছিলাম যে ময়না একটি কথা বলেছিল শেষের দিকে, তার ভালোবাসার কথা বলে যে আমি সবাইকে নিয়ে সুখী হতে চেয়েছিলাম,
আর এখানে আপনার আমি তুমি কথা হচ্ছে যে আমি সবাইকে ছাড়া সুখী হতে চাই শুধু তোমাকে নিয়ে। সো আমার মনে হয় যে আমাদের আমার ভালোবাসার প্রোগ্রামে এটা একটা মিরাকল ঘটলো যে একটি পর্বে যে ঘটনা ঘটে গেছে তার রিভার্স কাহিনীর সাথে সাথে এখানে আপনিও হ্যাপি ছিলেন, আপনিও ভালোবেসে বিয়ে করেছেন। শুধু পার্থক্য এটাই ছিল যে আমাদের গত পর্ব যে বন্ধুটি এসেছিলেন ভালোবাসার কথা বলতে, ময়না, সে যেমন তার ভালোবাসার মানুষকে ভালোবেসেছে, সে সাথে সাথে একটা প্রতিজ্ঞা করেছিল যে আমি ঢাকার মেয়ে হবার পরও আমি আমার মানুষকে ভালোবাসি এবং আমার মানুষের পরিবারকে নিয়ে। তার লক্ষ্য কিন্তু শুধু তার স্বামী ছিল না, তার লক্ষ্য ছিল তার স্বামী এবং তার পরিবারকে নিয়ে স্বামী। সো ময়নার মতো মেয়ে পাওয়া এখন টাফ, এটা সত্য কথা যে সবাই ময়না হতে পারে না। ঢাকার একটা মেয়ে এরকম অভিজাত পরিবারে বড় হয়ে এই ধরনের মন মানসিকতা খুব কম সংখ্যক মেয়ের থাকে, হয়তো অনেক মেয়ে শুনছে আমার পাশেও এক মেয়ে বসে আছে, হয়তো সেও মাইন্ড করতে পারে, অনেক মেয়েরা মাইন্ড করতে পারে, বাট দ্যাট ইজ ট্রু। এবং এটা আরো ধ্বংস করে দিচ্ছে সিরিয়ালগুলো
আমাদের। আরেকটা যেটা জিনিস সেটা হলো বর্তমান সমাজে আমাদের সংসার ভাঙার জন্য সবচেয়ে বড় দায়ী হলো মোবাইলটা।
মোবাইল দেখুন আসলে আমি এটা পক্ষপাতি না, মোবাইল কিংবা যাই বলি মোবাইল তো ভালো আছে খারাপও আছে, ডিপেন্ডস অন ইউ যে আপনি এটাকে কিভাবে ব্যবহার করেন। কিন্তু সমস্যা কি জানেন, আমাদের আসলে আশপাশে জিনিসগুলোতে আমরা এত বেশি আধুনিক হয়ে যাচ্ছি, আমাদের কাছে আধুনিকতার মানে হচ্ছে যে আমি আর তুমি, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। যদি দেখেন আমাদের বাপদাদারা যখন সংসার করেছেন তখন তাদের ভেতরে কিন্তু এত বড় হওয়ার প্রবণতা ছিল না। তাদের ভেতরে তখন ছিল যে আমি আমার স্বামী, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ননদ, আমার যা সবাইকে নিয়ে আমরা থাকব, এবং আমরা আমাদের মা বাবাকে সেরকমই দেখেছি। বাট এখনকার সমস্যা হচ্ছে যে এখনকার আমাদের যে জেনারেশন, আমরা চাই যে আমরা ভালো থাকবো, সেটা হচ্ছে আমি আর তুমি, আমাদের ফ্রিজ থাকবে, আমাদের টিভি থাকবে, আমাদের আলাদা সাজানো ঘর থাকবে।
অসম্ভব,
মানে মা বাবা সাজিয়েছে যে ঘর, ওটা তো মা বাবার ঘর, তোমার মা বাবার ঘর, মানে এই চিন্তা চেতনাগুলো ম্যাক্সিমাম মেয়েদের ভেতরই থাকে। তো ময়না এক্সেপশনাল ছিল যে ময়না পুরো পরিবারকে নিয়ে ভালোবেসেছে, সে পুরো পরিবারকে নিয়ে সুখী থাকতে চেয়েছে। বাট আপনার ক্ষেত্রে আপনি অনেক দুর্ভাগ্যবান একজন মানুষ যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসতে পারে, সে শুধু আপনাকে বাসত, আপনার বাবা মাকে সে কোনোদিনই মানতে পারেনি কিংবা মেনে থাকতে চায়নি। কিন্তু আমার কষ্টটা একটা জায়গায় যে সেকেন্ড টাইম ভুল করাটা উচিত হয়নি। আর অসুস্থ মানুষ আপনার স্ত্রীকে আমি এ কারণে বলছি যে তার অ্যাটিটিউড যেটা থাকতে পারে, কিন্তু সে পরবর্তীতে মানে ডিভোর্স দিয়ে আবার বিয়ে করলাম, আবার ডিভোর্স দিলাম, তো এটা কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব হয় না।
না সেটা, আর দ্বিতীয়ত আমি তাকে মানে তার মার সাথে যখন কথা বললাম, তার মাও সেম, তো তার মা মানে ওর বাবার নাম তো রমজান আলী, খিলখিতে বড়তলাতে থাকে ওরা, ওর ভাই হল শুভ, তো ওর ভাইয়ের নামে ভালো অলরেডি কয়েকবার মানে ড্রাগ ওখান থেকে মানে কি বলে এটাকে, তো এখন আমি ওদেরকে মানে ওদেরকে যথেষ্ট সম্মান করতাম, ওদেরকে আদর করতাম, আমি সবসময় তাদের দিকে ভালোভাবেই তাকাতাম। কিন্তু ঘটনা হলো যে আসলে ভালোভাবে তাকালেই বাকি, আমার সবচেয়ে বড় দুঃখ হলো এটা যে সে আমার সাথে সংসার করবে না, বা সে আমার সাথে থাকবে না, সে আমার সাথে ই করবে না, সে আমার সাথে প্রতারণাই করলো, আমি মেনে নিতে পারলাম, কারণ আমি অ্যাকসেপ্ট করে নিতে পারবো, আমি পুরুষ মানুষ বলে কথা না, আমি একটা মানুষ, মানুষের ক্ষমতা আছে,
সহ্য হয়ে যায় প্রকৃতি একসময় মানুষকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেয়।
বাস্তব বাস্তব যেহেতু আমার জায়গা নিয়ে সমস্যা, ওই মুহূর্তে আমি তাকে বিয়ে করলাম, আমি সে টাকা পয়সা জমিয়ে তাকে বিয়ে করার মতো যে টেন্ডেন্সি আমার মধ্যে ছিল, বিয়ে করে তাকে সংসার করার জন্য মানে অগ্রসর হয়ে আজকে এস্টাবলিশড হয়ে সবকিছু যেহেতু আমার দ্বারা সম্ভব হয়ে গেছে, তো এবং আমার মাকে মানে সেই ক্যান্সার থেকে নিরাময় করে আবার সেখান থেকে নিয়ে এসে ঘরে যেহেতু বিছানা সুন্দরভাবে রাখতে পেরেছি, তো সেটা আমার জন্য অনেক বড় কিছু না, অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা এখন আমার মধ্যে আছে। কিন্তু আমার কথা হলো যে সে যে জিনিসগুলো আমার সাথে করলো, অন্তত পক্ষে যখন আমার আম্মু অসুস্থ ছিল সে যখন আমার সাথে নাটকগুলো করলো, এটা কি সে কি ঠিক করলো?
সে তো ঠিক করেনি, এবং আমি বলবো যে তার নাটক করার সাহায্য আপনি তাকে করেছেন
না, আমি তাকে নাটক করার সাহায্য করিনি,
আপনি সাহায্য করেছেন, তার কারণ হচ্ছে আপনি তাকে সুযোগ দিয়েছেন।
না আমি তো তাকে অন্ধভাবে বিশ্বাস করেছি।
কেন করলেন? অন্ধভাবে কখনো বিশ্বাস করা উচিত না, আমি এই জিনিসটাই বুঝি না। সবাই দেখি ভালোবাসার ক্ষেত্রে আমি কোনোদিন বলতে পারলাম না, দিস ইজ ব্যাড লাক ফর মি
ওভার ওয়াই ইউ লাভ ইউ। একটা কৌতুক আছে আজকে বলে যাই, সেটা হলো সবার উদ্দেশ্যেই, সেটা হলো যে আমার এক বন্ধু খুব হার্ট স্পেশালিস্ট, তো তার কাছে যেই আসে সেই হার্ট দেখিয়ে যায়। আসলে সে কিন্তু সে ওই ডাক্তার হার্ট স্পেশালিস্টই না, সে হচ্ছে মূলত হার্ট, এত বড় তার, সে সবাইকেই হার্ট দেয়, এই কারণে সে হার্ট স্পেশালিস্ট। তো বাস্তব জীবনে যে ভালোবাসায় পড়ে বা যখন তার জীবনে বাস্তব জীবনে ভালোবাসাটা আসে, ওই মুহূর্তেই আসে যখন সেটাকে মানে টেক ওভার করে উঠতে পারে
না। ডেফিনেটলি আমি আপনার প্রত্যেকটা কথা মানি, বাট আপনি বললেন না যে আমি ব্লাইন্ড ছিলাম, আপনি তাকে দোষারোপ করছেন যে সে প্রতারণা করলো। আমি মনে করি সে প্রতারণা করেনি, আপনি তাকে প্রতারণা করার জন্য সহযোগিতা করেছেন। আপনি হয়তো বলতে পারেন যে আমি তাকে অন্ধভাবে ভালোবাসতাম, এটা আমি বলতে চাচ্ছিলাম যে ভাই ভালো আমিও বেসেছি, অস্বীকার করা তো কিছু নেই, লাভগুরু হয়েছে সঙ্গে ভাতের মার খেয়ে হইনি, ঠিক আছে, ভালো না বাসলে লাভগুরু হতাম না, অস্বীকার করা কিছু নেই, ভালো অবশ্যই বেসেছি, ভালোবাসি এ কথা। বাট প্রবলেমটা হচ্ছে যে ব্লাইন্ড কোনোদিন হতে পারলাম না, মানে এই জিনিসটা না আমার ভেতরে আসলে কোনোদিন কাজ করেনি। কেন কাজ করেনি আই ডোন্ট নো, যে মানে অন্ধ, আমি এর আগেও দেখেছি অসংখ্য বন্ধু বান্ধব যারা স্টুডিওতে এসছেন তাদের একটাই কথা থাকে, আই ওয়াজ ব্লাইন্ড লাভ, আই ওয়াজ ব্লাইন্ড, আই এম ব্লাইন্ড, মানে কি মানে অন্ধ হয়ে ভালোবাসাতে কি কি সুখ আছে আমি জানি না।
আসলে 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 অন্ধ ভালোবাসাটা এখন যা আমি রিয়েলাইজ করতে পারতেছি বা আজকে এসে যে রিয়েলাইজটা করলাম, আমি আমার লাইফে আমি কখনো মানে আমার জীবনে যে এত পরিবর্তন আসবে আমি কখনো কল্পনা করতে পারিনি, এই আজকের এই দেড় ঘন্টা বা এক ঘন্টায় যে পরিবর্তনটা আসলো সেটা আমি বলতে চাচ্ছি। সেটা হলো যে আমরা যারা ফার্স্ট বাইট অফ লাভ, আমাদের যখন আমাদের জীবনে ভালোবাসার প্রথম কামড়টা চলে আসে, আমরা যদি এটা টেক ওভার করে না উঠাতে পারি, তাহলে এই এই জায়গাটায় আমাদের লাইফটাকে নষ্ট করে ফেলে। আর দ্বিতীয়ত হলো, আমি সবসময় বলবো যেটা, যে যখনই বিয়ে হয়, বিয়ে হওয়ার পর যদি কারো ফ্যামিলিতে সন্তান আসে বা সন্তান হয়, তো আমি তাদেরকে বলবো যে অনুগ্রহ করে যেন কোনো পুরুষ সেক্ষেত্রে মানে বিদেশগামী না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সন্তানরা তার বাবার আদর থেকে যদি বঞ্চিত হয়, তাহলে তার ক্ষেত্রে সে সংসারটা টিকানো বা সংসার করাটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। এটা একটা। আরেকটা হলো যে দ্বিতীয়ত সামাজিকতার দিক থেকে, যদি বাবা বাসায় না থাকে, দেখা গেল একটা সমস্যা হলো মাই ভুল করলো। একটা মহিলা মানুষ যে পারফেক্ট সে কিন্তু না, কারণ সে কিন্তু সবকিছু করতে পারে না। চাকরি করলেও কিন্তু তাকে একজন মহিলা
জায়গা থেকে প্রকৃতিগতভাবে সৃষ্টিকর্তার পার্থক্য করে দিয়েছে।
হ্যাঁ, যেমন চাকরিও যদি করে, একজন মহিলা মানুষকে দেখা গেল যে উনি অফিস থেকে বাসা পর্যন্তই, উনি অফিসে রেস্ট্রিক্টেড এবং বাসাতেও রেস্ট্রিক্টেড, রাস্তাঘাটে কিন্তু এত কোলাহল, এত ঝামেলা, এত কিছু দেখা, এত কিছু জানাশোনা, এত কিছু কিন্তু বিবেচনা করার মতো সময় থাকে না। তো মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা মানে অনেকটা ই হয়। তো এটা যদি পুরুষ থাকে বাসায়, তাহলে সেই ক্ষেত্রে সেই পুরুষ ওই সমস্যাটাকে সমাধান করতে পারে খুব সহজে, এবং সেই ক্ষেত্রে এটাকে বলা হয় সম্মান। তো আজকে কিন্তু আমার লাইফে যে সমস্যাটা ঘটলো, এটা আমার শ্বশুর কিন্তু সমাধান করতে পারত যদি ইচ্ছা করত। তো ওর বাবার নাম রমজান আলী। তো যেহেতু ওর বাবাই চায়নি, তো সেই ক্ষেত্রে আমি ওর বাবার উপর বিশ্বাস করেই কিন্তু আমি দি সেকেন্ড টাইম অগ্রসর হই। এটা আমি আপনাকে জানিয়ে দিলাম, এটা আগে জানাইনি। ওর বাবার উপর বিশ্বাস করে বাবার সাথে ফোনে আলাপ করে, কিন্তু তার বাবাও লাস্টে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, এবং তারা মিথ্যা কথা বলে অনেক কিছুই বলে, যে আমি নাকি ফোন করে ডিস্টার্ব করি, এটা সেটা অনেক কিছু। তা এখন দেখতেছি যে না, আসলে এটা একটা সাজানো নাটক। এটা সম্পূর্ণ নাটকের মধ্যে আমি ছিলাম খেলার পুতুল, সেই পুতুলের মধ্যে তারা যেভাবে আমাকে নাচিয়েছে সেভাবে নেচে আসলাম।
ফারুক ভাই, কি আর বলবো, আসলে কিছু বলার নেই, শুধু আপনার সূত্র ধরে আমি সমস্ত বন্ধুদেরকে বলতে চাই যে ডেফিনেটলি ভালোবাসুন, সুন্দরভাবে ভালোবাসুন। একটা কথাতে মানে আমি আপনার সাথে একমত না, সেটা হচ্ছে আপনি যেটা বলেন যে ফার্স্ট বাইট অফ লাভ। হ্যাঁ, ভালোবাসার প্রথম কামড়ে যদি কেউ সহ্য করতেও না পারে, ওই জায়গাটা স্টপ করা উচিত। ভালোবাসাটা এমন যে ভালোবাসার প্রথম কামড়ে যদি বুঝতে না পারে, তাহলে সেটা আসলে ভালোবাসা হয় না। কেউ কখনো জানতো না, আপনি যখন আপনার সে ভালোবাসার মানুষকে ভালোবেসেছেন, আপনি কিন্তু তার পাঁচ সেকেন্ড আগেও জানতেন না যে আমি একে ভালোবাসতে পারি। এটাই ভালোবাসা, এটাই ভালোবাসার কামড়। মানে আমি একটা কথা বলি না যে ভালোবাসার, আমি বলি ঘন্টা দিয়ে, আপনি বলেছেন কামড় দিয়ে। এটা হচ্ছে পার্থক্য, যে কখন ঘন্টা বাজে নোবডি নোজ, কেউ জানে না। আমি অনেককে দেখেছি, নিজের জীবনকে থেকে দেখেছি, বন্ধু বান্ধবের জীবন থেকে দেখেছি, যে যেই ছেলেটি সবসময় ভালোবাসার বিপক্ষে কথা বলে, সে নিজেও জানতো না যে জাস্ট পাঁচ মিনিট পরই ওই মেয়েটা এসে তাকে পাগল করে দিয়ে যাবে।
সেটাই আমার জীবন,
এটাই ভালোবাসা। কিন্তু আমি একটা কথাতে আমি বিশ্বাসী না, যে হতে পারে আমি লাভের ফার্স্ট সাইট কি লাইকের ফার্স্ট সাইট কিংবা পাগল হয়ে গেলাম, দিওয়ানা হয়ে গেলাম, সবকিছু ঠিক আছে, বাট তারপরও আমি একটা জিনিসে আমি নিজে পার্সোনালি বিলিভ করি, যে নেভার অ্যান্ড এভার ব্লাইন্ড হয়েও না। ভালোবাসো, ডেফিনেটলি দিল খুলে ভালোবাসো, কিন্তু একটা কিছু ধরে রাখো যে আমি আমার ভালোবাসার মানুষের হাজারো ভুল দেখছি, তারপর আমি ব্লাইন্ড, কারণ আমি তাকে ভালোবাসি, কোনো ভুলই আমার কাছে ভুল না। হাজারো ভুল মাফ করে দেওয়ার পরও যখন দেখছি পুনরায় একই ঘটনা ঘটে, একই ঘটনা ঘটে, একই ঘটনা ঘটে, তো সেই ক্ষেত্রে তো ব্লাইন্ড থাকাটা উচিত না। আমি দেখিনি আমার লাইফে ব্লাইন্ড থেকে সাকসেস কেউ একটা পেয়েছে, আমি দেখিনি।
তবে তবে তার কাছ থেকে কখনো আমি এরকম কোন আশা ভরসা বা কোন রকম,
আমি একটা কোশ্চেন করতে চাই ফারুক ভাই আপনার কাছে, যে এত কিছু হওয়ার পর আপনি কখনো কি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেননি যে তুমি কি চাও?
হ্যাঁ, আমি এটা তাকে জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করার পর সে কখনো সাহস পায়নি আমাকে বলার এই জিনিসটা। যেদিন আমাদের বাসায় ওকে আমি নিয়ে আসি, ঈদের অনেক আগে, গত রমজানে, তো ঈদের পর আমি মানে আমার সাথে সে দেখা করবে, তার সাথে দেখা করি, দেখা করার পর আমি বাসায় নিয়ে আসি, জোর করে নিয়ে আসি ধরে। তো বলতেছে যে ঢুকো না, সে বাসায় ঢুকবে না। তো জোর করে বাসায় ঢুকানোর পর
আমাদের সময় একদম শেষের পথে, জাস্ট এক কথায় যে সে কি বলেছিল,
সে বলেছিল সে যদি আমি যদি আলাদা থাকি সে আসবে
না, সে কথা আমি তোমাকে চাই কিন্তু তোমার ফ্যামিলি বাবা মা ব্যতীত,
আর আমি আমার মা বাবাকে মানে মোট কথা যে সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে আমি সুখী হতে পারবো, আমি আমার সুখ বাদ দিয়ে আমি তাকে সুখী করতে অসম্ভব।
খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন, কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা পুরুষের এই ধরনের হিম্মত এবং নীতি থাকা উচিত, যে আমি ভালো থাকবো আমার স্ত্রীকে নিয়ে, আমার বাবা মাকে নিয়ে, এবং প্রত্যেকটা মেয়েরও এই ধরনের চিন্তা চেতনা থাকা উচিত যে আমার শ্বশুর শাশুড়ি বাজবেই অল্প কয়েকটা দিন, তাদেরকে নিয়ে সুখে থাকলে খুব একটা বেশি কি প্রবলেম হয়। আর একই সাথে প্রত্যেক বাবা মাকেও এই বিষয়টির দিকে লক্ষ্য রাখা উচিত, যে বাড়িতে যখন কোনো মেয়ে আসবে, যখন কোনো পুত্রবধূ আসবে, তার সাথে মানে অত্যাচারমূলক আচরণ না করে, কিংবা তাকে প্রতিযোগিতা চত্বরে ফেলে না দিয়ে, তাকে জানি সুন্দরভাবে গ্রহণ করে তাকেও জানি নিজের মেয়ের মতো ভেবে, নিজের মেয়ে কখনো পসিবল না। আমি গত পর্ব বলেছি যে এটা জামাই কখনো ছেলে হতে পারবে না,
বউ
কোনোদিন মেয়ে হতে পারবে না, কিন্তু আমরা ভাবতে পারি। কারণ আমাদের ভেতর যদি ভাবার চিন্তাটা থাকে তাহলে হয়তো সুন্দর কিছু প্রতিফলন ঘটাটাই স্বাভাবিক। তাই প্রত্যেকে যদি আমরা মন মানসিকতার দিক থেকে পরিবর্তন করে একটা বিষয়ে আমরা যদি জোর দিই যে সবাইকে নিয়ে ভালো থাকলে মনে ভালো থাকা যায়, অশান্তিকে যত দূর করা যায় ততই মনে জীবনে ভালো থাকা যায়।
লাভগুরু একটা কথা, সেটা হলো যে সবাইকে নিয়ে থাকলে কিন্তু যতটুকু অশান্তি আসে আর ওটার সাথে মানে মোকাবেলা করা বা যুদ্ধ করার মতন কিন্তু সাহসটা তার থেকে আরো বেশি আসে।
ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের ভেতরেই আসা উচিত। আমরা আধুনিক হব, বাট আধুনিকতার মানে কিন্তু এই না যে আধুনিকতার মানে হচ্ছে শুধু আমি আর তুমি, ছোট্ট একটা কামরা, ছোট্ট একটা বারান্দা, যেখানে আমার বাবা আমার কাছে বোঝা, যেখানে আমার মা আমার কাছে খুব বেশি একটা যন্ত্রণামূলক মহিলা, কিংবা আমার শাশুড়ি খুব যন্ত্রণামূলক একটি মহিলা, অথবা আমার শ্বশুর আমার কাছে একটা দর্জাল টাইপের ক্যারেক্টার। এই ধরনের চরিত্র যদি আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের ভেতরে থাকে তাহলে দুনিয়ার সেই দিনটা আসতে খুব বেশি দিন না যেদিন আমাদের সকলকেই নৈতিকতা বিবর্জিত হয়ে পাপের খাতায় নাম লেখাতে হবে। আমার কাছে যেটা মনে হয় যে দয়া করে আমরা এতটা যেন নিচু মন মানসিকতা পরিচয় না দিই, আমরা যেন ভুলে না যাই চামড়া একদিন আমাদের কুচকে যাবে, আমাদেরও হাতে একদিন লাঠি আসবে, আমাদেরও চুল একদিন পাকবে, আমরা একদিন বুড়া হব।
আর একটা ছোট কথা বলে যেতে চাই, মানে বলতে না বলে পারি না, সেটা হলো যে মানে সব মেয়েরা এই কথায় কথায় বলে সেটা হলো নারী স্বাধীনতা।
নারী স্বাধীনতা,
হ্যাঁ, নারী স্বাধীনতা কি সেটা হলো যে লিখে গেছেন, নামটা ভুলে গেছি ওনার, আমরা পড়ে আসছি অনেক আগে, তো ওনার কিন্তু হাজবেন্ডের সহযোগিতায় উনি কিন্তু আজকে এই নারী জাগরণ, যেটা যে মানে জাগ্রত নারী যেটা কথা বলে গেলেন, তো ওনার হাজবেন্ডের সহযোগিতায় কিন্তু উনি এটা করে গেছেন, একা কিন্তু সম্ভব হয়নি।
আমি আপনার কথা সূত্র ধরে একটা কথা বলতে পারি, নারী স্বাধীনতা কিন্তু নারী কখনো একান্তে পারবে না, পুরুষ নারী মিলে কিন্তু নারী স্বাধীনতা আসতে পারে। আর আমি আসলে স্বাধীনতা এইসব আমি অত বুঝি টুঝি না ভাই, আমি কোন পলিটিক্যাল পার্সনও না, অত মানে বুঝি না। আমার কাছে যেটা মনে হয় সবকিছুকে সুন্দরভাবে বিবেচনা করলে স্বাধীনতা এমনি চলে আসে। সবার যার যার অধিকার, নিজস্ব মূল্যবোধ, নিজস্ব চিন্তা চেতনা যদি সঠিক প্রয়োগ করি, স্বাধীনতা বলতে আমার মনে হয় যে এমন কোন পোশাক আছে যেটাকে পড়লেই মনে হবে আমি স্বাধীন। স্বাধীনতাটা হচ্ছে নিজের মন মানসিকতার দিক থেকে, স্বাধীনতাটা হচ্ছে নিজের চিন্তা চেতনার দিক থেকে, স্বাধীনতা হচ্ছে আমি কতটুকু স্বাধীনতা পছন্দ করি এবং কতটুকু স্বাধীনতা আমি কাকে দিতে চাই, এই চিন্তাগুলোর উপরই কিন্তু বেসিক্যালি স্বাধীনতা। স্বাধীনতা বলতে আমার দৃষ্টিতে আসলে ওরকম বিষয়টা কোনো জ্ঞান নেই, আমার মন মানসিকতা, আমার চিন্তা চেতনা, আমার বুদ্ধিমত্তা, আমার সততা এবং সবাইকে নিয়ে ভালো থাকা, এই জিনিসগুলোই হচ্ছে আমার কাছে স্বাধীনতা। তো ফারুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জীবনের এই কথাগুলো আমাদের সকলের সাথে ভাগাভাগি করার জন্য। যে সকল বন্ধু বান্ধবরা শুনলেন গত পর্বে মনের কথা শুনেছেন, আজ আপনার কথা শুনলেন, ঠিক একই ঘটনার মুদ্রার এপিট আর ওপিট, একজন অনেক সুখে আছেন কারণ তিনি তার পরিবারের সকলকে নিয়ে, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ভালো আছেন, এই কারণে তিনি সুখে আছেন। আর একজন আজকে ভালোবাসার কারণে সবকিছু হারালেন কারণ তার স্ত্রী চেয়েছেন তাকে, তার বাবা মাকে না। এখানে অনেকে এসে তাদের ভালোবাসার কথা বলেছে, কেউ এই কারণে, কেউ ওই কারণে, কেউ হ্যান কারণে, কেন ত্যান কারণে। বাট আজকে এরকম একটি বিষয় আমরা শুনলাম যে শুধুমাত্র বাবা মার কারণে স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়েছে, কারণ আমি তোমাকে চাই, তোমার বাবা মাকে না। তো আমারও মনে হয় এই সময় যে সকল বন্ধু বান্ধবরা ফারুক ভাইয়ের কথা শুনলেন, তারও একবার ডিসিশন নিয়ে নিন যে আপনি কাকে চান।
প্লিজ দয়া করে আমার মতো ভুল করবেন না।
আপনি কাকে চান আমি সকল মেয়েদেরকেও বলছি, আপনি কাকে চান এখনই ভেবে নিন। আর সকল ছেলেদের বলছি আপনি আসলেই কাকে চান সেটাও একবার আপনি ভেবে নিন, কারণ বিয়ের পরে
ভাবার সময় থাকে না,
যা ভাবার এখনই ভেবে নিন।
তবে
ফারুক ভাই আমরা আজকের মতো বিদায় নিতে চাই, আর যাবার আগে যদি এক লাইনে কিছু বলতে চান আমাদের বন্ধুদের উদ্দেশ্যে।
আমি আমাদের বন্ধুদের উদ্দেশ্যে সবাইকে যেটা বলতে চাই সেটা হলো যে আমি যে ভুল করে আসছি প্লিজ দয়া করে এটা ভুল করবেন না। আর আমি তো তাকে সবসময় নিয়ে গিয়ে, ওর যখন মন খারাপ থাকতো তার বাবার বাসায় নিয়ে গিয়ে তার মার সাথে দেখা করে নিয়ে আসতাম, তো তারপরে যেহেতু তার মন পায়নি, সো আমি বলবো একটাই যে দুজনের ভালোবাসা একে অপরের প্রতি যদি সমপর্যায়ে হয়, যদি বুঝতে পারেন, যদিও মাপার যন্ত্র নেই ভালোবাসা, তাহলে অনুগ্রহ করে একে অপরের উপর নির্ভরশীল হবেন, আর যদি না হন তাহলে হবেন না। আর অসংখ্য ধন্যবাদ আরো আমার যে সকল বন্ধু বান্ধব ছিল তাদেরকে, কেননা